This track was downloaded from fusionbd.com.
Royal Tiger Green presents Jaha Bolibo, Sabto Bolibo. Recharge yourself. Bhul Shuddho Miliye Manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব।
শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব 175তম পর্ব। আমি আর জে কিবরি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবিসি রেডিও এফএম 89.2 তে। শুরুতেই আমরা মঞ্জুরের কাছ থেকে জেনে নেব কে রয়েছে আজকে জেবিএসবি এর মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। সত্যের মুখোমুখি হওয়ার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 17 বছর বয়সী সাহসী এক কিশোর প্রতীক। প্রতীকের প্রিয় খাবার বিরিয়ানি। দিনের বেশিরভাগ সময় পার করেন মোবাইল ফোনে গেমস খেলে। ফুটবল, ক্রিকেট আর দাবা খেলতেও পছন্দ করেন। ক্রিকেটার মুস্তাফিজ তার প্রিয় খেলোয়াড়, আর প্রিয় মানুষ তার বাবা। মনের সব কথা শেয়ার করেন বন্ধুদের সাথে। প্রতীকের ফেসবুকে বন্ধুর সংখ্যা 2600 জন। প্রতীক আজ কি জানাতে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে এসেছেন তা শুনতে চলুন কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ। আমরা জানলাম প্রতীক রয়েছে আজকে আমাদের সাথে। প্রিয় শ্রোতা, প্রতীকের অপ্রিয় সত্য আমরা জানবো। প্রতীক, তুমি তো আজকে এখানে রেডিওর সামনে এসছো লাখ লাখ মানুষকে নিজের জীবনের সবচাইতে অপ্রিয় সত্যগুলো জানানোর জন্য, এবং তোমার বিবেক বোধেই নিশ্চয় তুমি এখানে এসছো। তোমার এই বিবেক জাগানোর কাজটা কি করেছো?
আমার বিবেক, আমি এবিসি রেডিও শুনি।
আচ্ছা।
আমি বুধবার আর রবিবারে সবসময় শুনি
এই যাহা বলিব সত্য বলিব।
যাহা বলিব সত্য বলিব আর জীবনটাই
জীবনের গল্প
শুনেই আমার আসার ইচ্ছে জাগে।
মানে এটা শুনে তোমার মধ্যে একটা বিবেক জেগেছে, যে করি হোক তুমি রেডিওতে আসবা এবং তোমার এই কথাগুলো মানুষকে বলা উচিত। যে ধরনের খারাপ কাজের মধ্যে তুমি ছিলা, অপরাধের মধ্যে তুমি ছিলা, সেগুলো কি এখন বন্ধ করেছো নাকি সেগুলোর সাথে এখনো তুমি ইনভলভ আছো?
আমার এই খারাপ কাজ আমি নাই
এখন। আর তুমি নেই, এই অনুষ্ঠানটা শোনার পরে তুমি ওখান থেকে সরে এসছো, তাই কি? ওকে। প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে ওর বিবেকটা জাগানোর কাজ করেছে স্বয়ং রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, যে অনুষ্ঠানটি চলছে প্রায় 3 বছর যাবৎ। এবং আমরা খুব প্রাউডলি বলতে পারি যে অনুষ্ঠানটি যদি একজন মানুষেরও বিবেক এইভাবে জাগিয়ে থাকতে পারে সেটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় সফলতা। এবং সবসময় আমরা বলি যে একজন মানুষের বিবেক অত্যন্ত শক্তিশালী। সমাজে আইন বলেন কিংবা নিয়ম বলেন, পরিবারের এথিক্স বলেন, ভ্যালুস বলেন, প্রিন্সিপাল বলেন, যেটাই বলি না কেন আমরা, সবকিছুরই প্রয়োজন রয়েছে। কিন্তু যার জন্য এগুলো, যে মানুষের জন্য এগুলো, সে মানুষটার বিবেক যদি তাতে জাগ্রত না হয় তাহলে অপরাধ কখনোই কমবে না। সেই বিবেক জাগানোর কাজটি করে যাচ্ছে আমাদের এই অনুষ্ঠানটি। আমরা একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই তোমার জীবনের অপ্রিয় সত্য। তবে তার আগে আপনাদেরকে বলছি, বরাবরের মতোই থাকবে এসএমএস পোল, এবং আমাদের সঙ্গে যিনি থাকেন আমাদের সাইকিয়াট্রিস্ট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তিনিও থাকছেন আজকে। প্রথমেই তাকে এনশিওর করছি যে তিনি আজকে আমাদের এই প্রতীকের জীবনের অপ্রিয় সত্যগুলো শুনবেন, এবং তারপর তিনি তার জায়গা থেকে যে মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা সেটি তিনি সাধারণ মানুষের জন্য প্রদান করবেন। ডক্টর তাজুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমাকে? অনেক ধন্যবাদ। আশা করছি আপনি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং মতামত প্রদান করবেন। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মূল পর্ব।
Thank you.
প্রথমেই প্রতীক, আমরা একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই। যে কারণে তুমি অপরাধী হয়েছ, যে কারণে তুমি তোমার জীবনে ভুলগুলো করেছো, সেই জায়গাটা আমরা আগে জানতে চাই। তারপরে আমরা ভুলগুলো জানবো এবং সেটা শাস্তি তোমার জীবনে কি হয়েছে। তুমি মাত্র 17 বছর বয়সের কিশোর আজকে আমাদের এখানে স্টুডিওতে, যে কথাগুলো হয়তো লাখ লাখ মানুষকে সচেতন করবে। আমরা সেই যে তোমার যে বর্তমান পরিণতি সেটাও আমরা একেবারে শেষের দিকে তুলে নিয়ে আসতে চাই মানুষকে সচেতন করবার জন্য। হ্যাঁ, একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করি। প্রথমেই
আমার যেই কথা মনে আছে যে আমার গড়ে আর কি মাঝে মাঝে কথা শেয়ার হয়, যেমন আমার আব্বু আর মায় আর কি ভালোবেসে বিয়ে করছে। তারপর
তুমি যেটা বললে যে তোমার ঘরে এরকম কথা শেয়ার হতো, মানে তুমি ছোটবেলায় এই জিনিসগুলো বুঝতে পারতে তাদের কথোপকথন শুনে যে বাবা মার মধ্যে এক ধরনের সম্পর্ক বিয়ের আগেই ছিল?
হ্যাঁ হ্যাঁ।
ওকে,
তারপর শুনলাম যে আমার আব্বু মাঝে মাঝে বলে যে এগুলো যদি পছন্দ করো তাহলে কোনো অঘটন ঘটার আগে আমার বাইদ বলবি আর কি।
তখন তোমার বয়স কত?
এই কয়েক বছর আগে যে টাইমে আর কি ইত্রামিনী ইত্রামিনী বলতো আর কি।
ইত্রামিনী ইত্রামিনী মানে?
মানে যে একসাথে বসতাম যে ফাইজলামিনী কথা আর কি।
ওকে, না তারও আগে আমরা একেবারে ছোটবেলা থেকে শুরু করতে চাই। আমরা একবারে দেখতে চাই যে তুমি কি ধরনের পরিবারে বড় হয়েছো, সেখানকার অবস্থাটা কি ছিল, আমরা একটু সবকিছু জানতে চাইবো।
আমার বাবা আর কি একটু মানে ছোট থেকে আমরা মার কাছে শোনা, বাবার কাছে ছোট শোনা যে আমার বাবা আর কি একটু খারাপ বলতে একটু রাজনীতির সাথে ছিল। আমার বাবার চুলমুল খালি অনেক গেজি মুখ আর কি পড়তো, গাড়ে
চুল বড় বড় চুল রাখতো।
হ্যাঁ, বড় বড় চুল থাকতো। তারপর আমার মায়ের ক্লাস নাইনে পড়তো, ক্লাস নাইন যে টাইম পড়তো। তারপর আমার বাবা করতো কি, আমার মা স্কুলে যেত, আমার মা রে দেখে আমার বাবা আর কি পছন্দ দিছি। তারপর মা স্কুলে যাইতো, তারপর একদিন দুই দিন মার সাথে কথা বলতে বলতে আর কি পছন্দ দিছে। তারপর মা আর আব্বু যেটা বলে বাইকে আছে মানে
ভেঙে বিয়ে করে,
ভেঙে বিয়ে করছে,
পরিবার থেকে বের হয়ে গিয়ে নিজেদের ইচ্ছায়,
নিজেদের ইচ্ছায় বিয়ে করছে। আমার দুই মামা, আমার 7 জন খালা আর কি, মার নিয়ে 7 জন।
দুই মামা 7 জন খালা, তার মানে হচ্ছে 9 ভাই বোন।
হ্যাঁ, 9 ভাই বোন।
আচ্ছা,
তারপর আমার মামানির বাসা ছিল আমার বাবার বাসার এখানে, আর মামানি জানতো যে বাবা খারাপ। তারপর মারে বুঝে বলছে যে তুই কাজ করিস না। তারপরও আমার মায়ের দিকে গিয়ে আর কি বিয়েটা করে, তারপর মারে আর কি সাপোর্ট করেনি আর কি নানি ঘরে।
মানে তোমার নানি বাড়ির লোকজন তোমার মাকে সাপোর্ট করে নাই?
হ্যাঁ।
আচ্ছা,
তারপর পরে দিয়ে আর কি মাইনে নিয়েছে আর কি,
পরে দিয়ে মেনে নিয়েছে। বাবা ওই সময় কি করতো জানতে পেরেছো?
বাবা
রাজনীতি ছাড়া কিছু করতো, আয় রোজগার কিছু করতো?
রাজনীতি করতো আর কি, তো সেন্টিয়েটের আর কি ব্যবসা করতো আর কি।
কিসের ব্যবসা?
সেন্টিয়েট মানে দলিল মুলির একজনের যদি জায়গা সম্পত্তি আরেকজন দখল করে ওইখান আর কি ছুড়ে মুড়িয়া
এগুলোর ব্যবসা করতো। আচ্ছা, ওকে।
তারপর মানে আমার যে টাইমে আমি হয়েছি আর কি, তারপর ছোট যে টাইমে।
তুমি কি পরিবারের বড় সন্তান?
হ্যাঁ, আমি বড়।
বিয়ের কত বছর পরে তুমি হয়েছে তোমার মার কাছ থেকে জানতে পেরেছো?
হ্যাঁ, 1.5 বছর।
বিয়ের 1.5 বছর পরে তুমি? আচ্ছা, ঠিক আছে।
তারপর আমার দাদি বাড়িতে আমার আর কি মারে মাইনা নেই না। তারপর আব্বু আর কি খুব জিদি, তারপর আব্বুর একটু ইয়া করা, তারপর রাখছে আর কি। তারপর আমরা ফার্স্টে যে টাইমে থাকতাম আর কি দাদির ঘরে থাকতাম, নিচে আর কি বিছনা, নিচে থাকতাম বিছনে ঘরে থাকতাম। তারপর এক কথা দুই কথায় মার সাথে তপাতপি হওয়ার পরে আর কি মার কি যেন বলছে এটা তো আমি জানি না। তারপর আমরা থাকি যা রান্না করি, যেই ঘরে আর কি রান্না বান্না করে,
মানে দাদির ঘর থেকে তোমাদেরকে বের করে রান্না করে থাকতে।
আমার যেই টাইমে রান্না করতাম এই ওইটা আবার আর কি একটা মানে কুকুর গাতা গাতার লগে আর কি ওই ছোটবেলা থাকতাম, বিকালে রান্না বান্না করতো এই আগুনের তাপ মুখ এখানে আর কি বিছনা করে মানে আগুনের চুলার মুখটা, যে চুলা বলে চুলার মুখটা বন্ধ করে তারপর আমরা থাকতাম, খুব গরমে থাকতাম। একদিন হয়েছে কি যে আমার মায়ে মানে আমাদের ছাড়াও কোনো অন্য কোনো কাজ থাকে না, ওই কাজ করতে গেছে আমার বিছানা রাখছে আমার উপর দিয়া সাপ, একটা গুই সাপ বলে আর কি, ওই সাপ সাপ আর কি উপর দিয়ে গেছে। আমার মায়ে আসতেছিল দেখছে, মায়ে খুব কান্না করে। তারপর আবু যেন মায়ে আর কি বলছে আবুর বুঝে যেন থাকতাম না এই টেনশন। তারপর আমরা এসে করি যে নারায়ণগঞ্জে,
নারায়ণগঞ্জ
চৌধুরীবাড়ি, ওইখানে আবু রাজনীতির সাথে জড়িত। তারপর আবু ওইখানে আর কি হয়েছে না হয়েছে জানি না। তারপর অনেক বছর পরে আর কি আবার আমরা দাদি বাড়ি চলে এসেছি। তারপর আমার যেটা আর কি মনে আছে, তারপর আমার যে টাইম বাসায় যেতাম আমরা খেলাধুলা করতাম, যে কোনো একটা দোষ করলেই আবুতে বিচার দিত আর কি, কারণ আমার দ্বারা কেউ কোনো কিছু করতে পারে না, বললে আব্বুর ভয় আর কি কিছু বলে না, কোনো কিছু করলেই বাবাতে বিচার দিত আর বাবা ফার্স্টে ধুমুক দিত, খিদি দিত, তারপর আর কি খুব মারতো। মারতো বলতে এমন মার দিত যে মাথা তুলে আসার পর্যন্ত দিত।
ওই ছোট ছোট বয়সেই?
হ্যাঁ, 7 বছর আর কি, 7 বছর,
6-7 বছর। তো তুমি স্কুলে যাও না ওই সময়টা?
হ্যাঁ, স্কুলে পড়ি।
কোন ক্লাসে পড়ো ওই সময়টাতে?
তুমি
তো একটাই সন্তান ছিল, তোমার মা কিছু বলতো
না? তারপর আর আমার হওয়ার পরে 3 বছর পরে আমার মেজু ভাই হয় আর কি।
তোমার আরেকটা ভাই হয় তখন? আচ্ছা।
তারপর আমি মায়ের আব্বুর সাথে আর কি কোনো কিছু হইলে ঝগড়া লাগতো, ফ্যামিলি বিষয়, ছোট থাকতে আর এতটা জানতাম না, চিল্লিয়ে ঝগড়া লাগতো। তারপর মার খুব দূরে মারতো আর কি, অনেক মারতো, দরজা লাগায়া অনেক মাইর মারতো।
তুমি বুঝতে পারতে তো বাইরে?
হ্যাঁ।
কিভাবে বুঝতে পারছে?
যে মার সাথে আব্বুর কাকাতুকু হইতাছে যে, কিন্তু জানে যে মায়ের আব্বুর সাথে পারতো না, আব্বু মারলেও থামা উচিত আছিল, কিন্তু মায়ের মুখে মুখে আর কি আব্বুর সাথে কথা বলে দিকা আব্বু মাথা জায়গায় চিৎকার আর মারে, মা খুব মারতো।
মানে যেটা হতো যে বাবার সঙ্গে মুখে মুখে তর্ক করতো এবং এক পর্যায়ে গিয়ে তোমার বাবা তোমার মায়ের গায়ে হাত তুলতো।
হ্যাঁ।
তো তখন তুমি কোথায় থাকতা?
আমরা ঘরে থাকতাম বা কান্না করতাম বাইরে, যে কে কোথায় আসতো আমার মারে বাঁচাও। তারপর আর কি আসতো অনেকে, বাড়ির সবাই আসতো, কিন্তু আমার বাবার সাথে, মহিলারা তো বাসায় থাকে, কিন্তু আইসে আর কি আমার বাবার সাথে আর কি পারতো না, যাইয়া মরে দিয়া। তারপর যেন মায় পলায় মলায় যাইতো, রাগ করে থাকতো আর কি মায় বেশি, যাইয়া 5 দিন 7 দিন 1 সপ্তাহ 1 মাস এমন করে আর কি কোনখানে যায় আর কি থাকতো, আবার আব্বু যায় আর নিয়ে আসতো।
আচ্ছা বলো। তারপর?
তারপর আমার যে টাইমে ক্লাস উঠে উঠি, দেওয়াল বলে না, দেওয়াল যে বেড়া দিয়ে দেওয়াল, এই দেওয়ালের উপর দিয়ে আমরা হাঁটতাম। একদিন দেখা আবু এমন মায় দিছে যে দেওয়ালের উপর যেটাটুক আবু এতটুকু উপরে তের আমার আশা দিয়ে ফালাইয়া ধাবা দিচ্ছে। তারপর নাচি দিছে, অনেক মায় দিছে, আমি আর যেমন কিছু শৈলা তো লড়াইতে পারি না। আবার আবু ঘুষা দিত আর কি, ঘুষা দিত না, অনেক মাথা মতো ফুলে যেত, খুব মারা মারতো বাবাই। তারপর মায়ের কানা মোনা করতো, আমার নিয়ে যেত আর সব মারে হালকা কথাই মারতো। তারপর মায় বল বলে কি, আর তোমার ভাত খামু না, মানে নানান মাইছে নানান ইয়া করে, ওর ভাত খান লাগবো না, ওই খারাপ, খুব খারাপ না। মায় বলে না, আমার দুইটা সন্তান হয়েছে, দুইটা সন্তানের মুখের দিকে চাইয়া খাই আমি আর কি। তারপর আস্তে আস্তে বড় হয়েছি, ক্লাস ফোরে উঠি। ক্লাস ফোরে উঠি মতন আমি, আমার টাইফয়েড জ্বর হয়। টাইফয়েড জ্বর হওয়ার পরে আমার অনেক মানে সুই দিত আর কি, যেটা বলে আমি আর ফাইনাল পরীক্ষা আর দিতে পারিনি ক্লাস। তারপর আমি আরেক বছর পড়ে থাকি। আর যেটা আমি একটু পিছিয়ে রেখেছি, যে আমি যেটা আমি 6 বছর আসছিলাম ওই টাইমে আমার ভর্তি হওয়ার কথা, কিন্তু ভর্তি হইতে পারিনি কানে ধরার কারণ, এছাড়াও আবার দেখে কে কেমন পারে, আমার ছোট ভাই আর কি পড়ালেখার দিক দিয়ে একটু মেধা দিয়েছিল, যেটা ওই 4 বছরকালীনতেই একলগে আমার মা যে টাইম পড়াইতো পড়ানোর সময়, তারপর মা যে টাইম আমার পড়াইতো, আমার ছোট ভাই আমি না পারলে আবার শিখাইতো না যে কি কি করছো। তারপর আবার আমার ছোট ভাই আমি পারতাম না, ছোট ভাই পারতো আমার আর কি মারতো, এমন মারা মারতো যে বেলুন দিয়ে
তোমার ভাই। আর তুমি কি তখন এক ক্লাসে পড়া শুরু করলা, যেহেতু তুমি এক ক্লাস গ্যাপ দিয়ে ফেললা?
না, এক ক্লাসে না, ওই 2 তে আমি আবার ফোরে।
তুমি আবার ফোরে?
তারপর ক্লাস 5 এর সমাপনী দিলাম, পাস করলাম। তারপর 6 এ উঠলাম, 6 এ উঠার পরে আমার আর কি নাম্বার একটু কমই পাইছি, যেগুলো 6 এ আমার পড়ালেখার দিক দিয়ে আর কি মন বইতো না, যে 6 এ তে ফাঁকিবাজি করতাম, যে স্কুল পলাইতাম, সপ্তাহে মানে 2 দিন ক্লাস করতাম না, 6 এ থেকে 2 দিন ক্লাস করতাম না। তারপর যেমনি হোক জানছে বাবাই, ওই টাইমও মারছে। তারপর ক্লাস 6 এ 7 এ আর কি, 7 এ আর কি ফেল গেছি, তারপর আমার বাবার কারণে আমার আর কি উঠেছি। আর 7 এ তো আমি তো মনে করি যে আমার বাবা আমার এবারে এবারে ফিল গেলে উঠায়, যে বাবুর মান সমান যাবো গা এলিয়ে উঠায়। তারপর আমি আরো বেশি বাকি বাজি দিতাম, যে যেমন মানে আমাদের এলাকায় চক এলাকা তো গ্রাম এলাকা, রাইত হইলি আর কি বন্ধু বান্ধবের সাথে, যে দেখ তার কাছে কি আছে, যেমন ডাব পাই রাখাইতাম অনেক, যেমন কি বলবো যে লুঙ্গি আর কি খোয়াইয়া, লুঙ্গির মধ্যে প্রাণ দিয়ে আর কি ডাব যা দিয়ে লুঙ্গির মধ্যে এমন করে পাইরা নিয়ে নিয়ে বন্ধু সাবে বিল্ডিং এ সাবে সেইটা আর কি খাইতাম, মানে ওই টাইমে আর কি ইয়া করতাম। তারপর যে গাজর আছে না, গাজর খেতে গাজর লাগাইতো, শশা লাগাইতো, আমার কারণে আর কি থাকতো না, যে যেমন বলে ক্ষেতের অর্ধেক আমরা আর কি খাই লাইতাম, এমন খারাপ আসছিলাম, যে যেমন ভাত খেতাম 2 বেলা, বিচারাইতো যে 4 বেলা, আগে মারতো বেশি, আস্তে আস্তে আব্বু আর কি ভালো হওয়ার পরে একটু মারে কম, তারপর সেভেনে আবার ফিল গেলাম, সেভেনে ফিল গেলাম। সেভেনে একটা ফিল বলা হয় না যে 31 ফিল দিয়েছি 32 নাম্বার পাইছি ফিল দিয়েছি, কারণ আমি ক্লাসে আর কি একটু দুষ্টামি করতাম ব্লগের, মানে দুষ্টামি করতাম, আমি বুঝতে পারছি না যে 60 ফিল গেছি, 7 ভর্তি করাইছে আবু যেমনি বললা ভর্তি করাইছে। তারপর আমি এটা দুষ্টামি অনেক করতাম যে আর কি স্যারে গুলো পর্যন্ত দুষ্টামি করতাম,
কিরকম
যেমন স্যারে একটা খিতাবি থাকে না, যেমন খিতাবি যেমন নাক মানে কান কান আছে না একটু কান মাথার সাথে লাগান না থাকার নয় আর কি, আমরা সবাই কান বিটু বলতাম আর কি,
কান
বিটু কান বিটু স্যারে বলতাম, স্যারে আর কি চেপতো আর কি, স্যারে বললে আর কি চেপতো, কিন্তু দেখাইতাম না মানে স্যারে আর কি হোয়াইট বোর্ডে লিখবো আর আমরা এই সময় বলতাম আবার স্যারের পিছিয়ে থাকাইতো, আমরা ওই জন্য চুপ থাকতাম।
আচ্ছা
ক্লাসে কিন্তু ক্যাপ্টেন থাকে, ক্যাপ্টেন থাকে না, আমিও ক্যাপ্টেন দাঁড়াইছি, যেমন আমি পাঁচ বোতল ফেল গেছি কারণ আমি তো দুষ্ট, কেউ আমার ভোট দেয় না, কারণ আমি যদি ক্যাপ্টেন হই তারপর যদি ওদের আবার মাছ ধরবে, এমনি তো স্কুলে ছোট যারা ওরা কে ভয় পায়, যারা একটু আমার আমার সময় না আর কি, ওরা আমার সাথে কথা দুই কথা ঝগড়া লাগতো, যেমন আমি একটা মায়ের সাথে কথা বলতাম, যেমন কথা বলতাছি বলতাছি এর মধ্যে আবার কি ওই তুই ওর লাগে কি করলি, আমি বললাম আমি যেটা মধ্যে রয়েছি তোর কি আমার চাষতে হয়, আমি তোর চাষতে বোন হইতে পারে আমার, কিন্তু সামনে তো আমার বউ হইতে পারে, এ বলে আর কি আস্তে আস্তে ওই ওরে আমার দেখা দিত, ওরে আমরা বন্ধু বান্ধব অনেকজন না ওরে মাইক ধরে আর কি করতাম।
তোমার এরকম ক্লাসের ফ্রেন্ড কতজন ছিল
ক্লাসে,
মানে তোমার মতো তোমার তোমাকে সাপোর্ট করতে এরকম কতজন ছিল?
এমন মানে আমার যে রিয়েল ফ্রেন্ড ওই ক্লাসের মধ্যে থাকতো আর কি, শাখা ভিন্ন ছিল, খশাখা খশাখা গোসা, আমরা খশাখার মধ্যে থাকতাম, খশাখার মধ্যে 80-90 জন থাকতো, এর মধ্যে যেমন আমার আমার সাথে ফ্রেন্ড ছিল আমাকে আমাদের গ্রামে 10-15 জন আর বাইরে ছিল যে 10-15 জন,
মানে জানি দোস্ত বলে না,
জানি দোস্ত, এই 10-15 জন থাকতো আর গ্রামে আছিল 10-15 জন, আর এই সারা যারা ছিল আর কি আমার ভয় পেয়ে আমার সাথে আর কি বন্ধুত্ব করতো,
ভয় পেয়ে বন্ধুত্ব করতো। আচ্ছা তো তোমরা কি করতে, মানে এই সবার সাথে যেটা করে এক ধরনের মাস্তানি করা, গুন্ডামি করা, মানে প্রতিনিধিত্ব করা, তো তুমি কি এদের মধ্যে লিডার ছিল নাকি?
না না
লিডার ছিল না, 10-15 জনের মধ্যে লিডার ছিল না,
তাহলে আমাদের ক্লাসে আমি লিডার ছিলাম, কিন্তু আমাদের উপর উপর যারা ছিল না ওদের সাপোর্টে আর কি আমরা ব্যাপারটা বলতো আর কি, যেমন গ্রামে তুই ওই কার্যালয়ে আর কি থাকতে ভালোবাসে, যেমন ওই মামা কি ইচ্ছে কার লগে লাগবি কো কোন ছাড়া মারবি মারতে মন থাক ওই ছাড়া দেখলি যে দুটি আয় এমন মারি আর কি আমাকে, না মামা এই আর শুধু দিয়ে একজন মানুষ মাইর লাভ আছে, কেউ যদি কাজে লাগে মানে তোর একটু খালি খোঁজা দিব তুই আমি লি গো আর কি ক্লাস 9 পড়তো আর কি, 9
মানে মারামারি করতো তুমি রেগুলার এরকম মারামারি করতো? তাহলে
আমি কেউ সাথে মানে ইচ্ছা করে ঝগড়া লাগতাম না, কেউ আমার এক কথা বলে যে আমার পায়ে পাড়া দেয় ওর সাথে আমি
মারামারি করতাম। আচ্ছা ঠিক আছে, তো টিচারদের খেপাতা, আর তারপর?
তারপর আমি ক্লাস 7 ফিল করি, তারপর আমার ভাইও ক্লাস,
তুমি ক্লাস 4 একবার ফিল করলা,
ফিল দিই মাইয়ারা সব মাইয়া আর কি 80 জনের চেয়ে 10-20 জন ছেলে আর কি 60 জন মাইয়া, মায়ের একটু হাসাহাসি করে যে জায়গা ছেলেরা মায়েদের টিস করবে এই জায়গা মায়ের ছেলেদের টিস করে।
আচ্ছা তুমি বলছো যে আসলে যে জায়গাতে এই বিষয়গুলো কিন্তু নক করার মতো, ওর বয়স মাত্র 17 বছর, ও একেবারেই ওর মানে ব্রেইনে জেনুইন, মানে যেটা ও খুব ন্যাচারাল মনে করেছে সোসাইটিতে, সেই জিনিসগুলো কিন্তু কথার মধ্যে তার রিফ্লেক্ট পাচ্ছে। তুমি মনে করো যেটা যে ছেলেদেরই আসলে মেয়েদেরকে টিস করার কথা, সেখানে উল্টো মেয়েরা ছেলেদেরকে টিস করছে। আচ্ছা এটা তুমি ওরকম দেখলে ওই স্কুলে গিয়ে, তো নোট অন দিস পয়েন্ট প্রিয় শ্রোতা, ওকে বলো। তারপর
তারপর আমিও আবুরে বলি যে ওই স্কুলে আমি পড়তাম না আর কি, তারপর আমার ভর্তি করাইছি, ভর্তি করার সাথে সাথে স্কুলে লাইব্রেরি থাকে না, লাইব্রেরিতে গাইড যা লাগে আর কি স্কুলে পড়ার জন্য সব কিছু নিচ্ছে, যেমন বাংলা গ্রামার ইংলিশ গ্রামার অনেক কিছুই আছে না খাতা মতো সব কিছু নিচ্ছে আর কি, আমি আব্বু ওই স্কুলে পড়তাম না, আমি বাবার তো বলতে পারি না যে মায়েরা ছেলে গো আর কি ডিস্টার্ব করে এটা এটা বলে,
মেয়েদের সংখ্যা বেশি লজ্জা লাগে,
লজ্জা লাগে। তারপর আমি তারপর 2-3 দিন বললে চতুর্থ দিন আমি বললে বলছি যে আব্বু ওই যার মায়া আর কি ছেলেদের শরম দেয়, ও তুমি করছি তো শরমের কাম,
তোমার বাবা এটা বলে তুমি করছো শরমের কাম,
হ্যাঁ তুমি যদি ফিল না দিতে তো তুমি ভালো স্কুলই থাকতো।
আচ্ছা
তারপর এটা বললো, তারপর আমি বাবা যখন ভর্তি করছে ফিল কারণ আমার কারণে আমি ভর্তি হয়েছি যে একটু নিউ স্কুলে, তারপর দেখি যে ওই স্কুলে যাইতাম মতন আর ফ্রেন্ড আস্তে আস্তে হইতেছে, মায়েরা ডাক দিত এই শুনে যাও এদিকে আসো, যাইতাম মতন বলতো তোমার বাড়ি কোথায় মানে
ছোট স্কুল তো তাই
একই শ্রেণী কক্ষে
থাকতাম। তারপর মায়েরা সব মেয়ের দোয়ার এক হয় না, যারা একটু দুষ্টমি টাইপের ওরা বলতো আর কি, এই প্রতীক এদিকে আসো, তুমি আজকে কি খেয়েছা, তুমি তো কচ্ছপ খাও, এটা এটা বলতো, তোমার তুমি তো হিন্দু, এটা এটা বলতো না, আমার নামটা যেহেতু প্রতীক হিন্দু আসে, কারণ আমার নামটা কিন্তু আমার বাবাই, আমি শুনছি যেটা ওয়ার আগেই যে ডিসাইড করতে আমার আমার ছেলে ছেলে হইলে রাখবো যে মনিরুজ্জামান প্রতীক, প্রতীকের অর্থ হচ্ছে চিহ্ন, সে আমার আমার ছেলে এটা আমার যে চিহ্ন আর কি, এটা বলতো
আমার ছেলে আমার চিহ্ন,
নামটা আর কি প্রতীক রাখছে, সবাই বলে নামটা সুন্দর, কিন্তু মায়ের আর কি মায়ের তো চেষ্টা একটু আর কি, আমি আর কি এটা বিষয়টা আমি সেইভাবে আর কি নিই নিজে। তারপর মায়েদের সাথে আর কি ছেলেদের সাথে ২০ জন তো, মাত্র ছেলে ২০ জন, ছেলেদের সাথে ফ্রেন্ড হওয়ার আগে আর কি মায়েদের সাথে ফ্রেন্ড হয়েছি কয়েকজনের লগে। হ্যাঁ,
কার কার সাথে ফ্রেন্ড হলো ওই সময়?
ওই সময় ক্লাসের মেয়েদের ক্যাপ্টেন ওর সাথে আর কি, মেয়েদের কিন্তু লিডার থাকে না,
মানে মেয়েদের লিডারদের সাথে। এটা কি তুমি বুঝে শুনেই করতা নাকি তোমার অটোমেটিক্যালি এটা হয়ে যেত?
না, মেয়েদের সাথে আমি বুঝে শুনেই করছি, কারণ মেয়েরা ক্লাসের যে লিডার, আমার যদি কেউ পছন্দ হয় তারপর লিডার দিয়ে আমি আর কি ওদের আর কি,
এই বুদ্ধিগুলো তোমার মাথার মধ্যে ছিল? প্রিয় শ্রোতা, আমরা এখানে একটা বিরতি নিতে চাই। ভেরি ইন্টারেস্টিং, আমরা এই বয়সটাকে অগ্রাহ্য করি আমাদের সোসাইটিতে, আমরা টেক কেয়ার করি না, টিনেজ বলে একটা বিষয় আছে, সন্তানকে বড় করা, পরিবারে তাদের মেন্টালিটি বোঝা, পরিবারের প্রতিটি সন্তানই যে একই রকম গুণাবলী নিয়ে জন্মাবে না সেই জায়গাটিতে আমাদের কম্প্রোমাইজ করা, এবং একই সাথে আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই, পৃথিবীতে প্রত্যেকটি মানুষ ভিন্ন ভিন্ন গুণ নিয়ে দুনিয়াতে আসে, সুতরাং একজন পারলে তাকে দেখি আরেকজন যে না পারছে তাকে অবজ্ঞা করা, এই ধরনের কথাবার্তা আমাদের সমাজে প্রচলিত আছে, পা ধুয়ে পানি খাও, যে পারে তার পা ধুয়ে পানি খাও, এই যে ব্যাপারগুলো, এগুলো যে একটা শিশুর ব্যক্তিত্ব বা একটা কিশোরের ব্যক্তিত্বে অনেক বড় আঘাত করে, এবং এতে করে তার পুরো জীবনটাই যে একেবারে স্ম্যাশ হয়ে যেতে পারে, তার অন্যতম উদাহরণ হচ্ছে আজকের এই অপ্রিয় সত্যগুলো। আমরা প্রতীকের কাছে অবশ্যই ফিরতে চাই, মাত্র ১৭ বছরের প্রতীক আজকে এখানে এসেছে তার জীবনের ঘটনা অঘটন নিয়ে আপনাদেরকে সচেতন করবার জন্য, এবং পরিবারের যারা আছেন তারা অবশ্যই এই অনুষ্ঠানটি মনোযোগ দিয়ে শুনবেন। ৪ মিনিটের ছোট্ট একটা বিরতি নেব, ৪ মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিবতে, আমরা বিরতির পর আবারও ফিরছি। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। চার মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে, আর যে কিবরিয়াকে আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2 এ। প্রতীক আজকে এখানে লাখো জনতার মুখোমুখি হয়েছে কনফেস করবার জন্য, প্রতীকের বয়স হচ্ছে মাত্র ১৭ বছর, ১৭ বছরের কিশোর আজকে তার জীবনের যে অপ্রিয় সত্যগুলো নিজের বিবেকের তাড়না বোধ থেকে আপনাদেরকে সচেতন করবার জন্য, পরিবারকে সচেতন করবার জন্য, ওর বয়সের কিশোরদেরকে সচেতন করবার জন্য আজকে এখানে এসেছে, এবং তার কথাগুলো আমরা শুনতে চাই। আপনি যদি মনে করেন আপনার জীবনের কোনো অপ্রিয় সত্য, কোনো ভুল কিংবা অপরাধ যেটা লাখো মানুষকে সচেতন করতে পারে, যে ভুল কিংবা অপরাধ করে আপনি নিজের জীবনে অনেক বড় শাস্তি পেয়েছেন, আপনি আসতে পারেন আমাদের এই অনুষ্ঠানে, লাখো জনতার মুখোমুখি হতে পারেন, বলতে পারেন। ফোন করতে হবে পার্টিকুলার একটি নাম্বারে, এবং ফোন করে আপনাকে বলতে হবে কি সেই অপ্রিয় সত্য। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি ফোন থেকে যে নির্দেশনাগুলো শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো ওখানে রেকর্ড করবেন। আমরা আবার ফিরছি প্রতীকের কাছে। প্রতীক, আমরা যেখানটায় ছিলাম, তুমি বলছিলে যে তুমি ক্লাসের যে ক্যাপ্টেন মেয়েদের মধ্যে, তার সাথে এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করেছো, যাতে করে কোনো মেয়েকে যদি তোমার ভালো লাগে তুমি সহজে যেন তার সঙ্গে সম্পর্ক করতে পারো। আচ্ছা, এর আগে কি কোনো মেয়েদেরকে তোমার, মানে কোনো মেয়েকে কি তোমার ভালো লাগতো বা তার সঙ্গে এরকম কোনো সম্পর্ক কি ছিল, বা সম্পর্ক বিষয়টা কি তুমি বুঝতা ওই সময়টাতে?
না, ওই সময় আমার কেউ সাথে সম্পর্ক ছিল না, আর আমি ততটা বুঝতাম না।
আচ্ছা,
আর ততটা বুঝতাম না বলতে, যে বুঝতাম যে বড় ভাইয়েরা, যেটি মেয়ে বড় ভাইদের সাথেও আমি সময় দিছি, যে ওরা মেয়েদের সাথে কথা বলতো, যে বলতো আমার ছোটবেলার কথা, ওই সময় আর কি আমরা কথা বলতাম, কিন্তু ভালোবাসা কার কয়ে আমি আর কি
ওই সময়টাতে বুঝতে না তুমি। আচ্ছা, তো তোমার ক্লাস এইট এর যে ক্যাপ্টেন মেয়েটা ছিল, ওনার সঙ্গে তোমার একটা সম্পর্ক হলো, কিভাবে হলো?
যেমন আমি আর কি আবু তো টাকা নিতামও বেশি, বাংটামও বেশি।
তারপর বাবার কাছ থেকে টাকা চেয়ে নিতে না চুরি করতে?
বাবা তো আমি চেয়ে নিতাম, কিন্তু মাঝে মাঝে হয় কি যে আমরা ক্রিকেট খেলি না, টিম নেই, যেমন তিন সারের টুর্নামেন্ট যে জিতলে ফাইনাল জিতলে এটা দিবো সেটা দিবো, যেমন টিভি দিবো, তারপর ট্রফি দিবো, 26 ইঞ্চি 30 ইঞ্চি ট্রফি, এইসব আছে না, মোবাইল কাপ, অ্যান্ড্রয়েড মোবাইল কাপ, এইসব নিতাম। তারপর মাঝে মাঝে আব্বু তো আর সবসময় তো আর সবাইকে টাকা থাকে না, আব্বু তো যদি না থাকতো যেটা আমি ছোট আর কি, তারপর মারতে নিতাম, মারতে টাকা নিতাম, না বললে টাকা নিতাম, তারপর পরে আবার বলতাম যে তোমার এমনি টাকা নিচ্ছি, পরে আবার দিয়ে দিবো আব্বু তোলে এইসব আর কি।
তো টাকা নিয়ে কি করতে ওকে খাওয়াতে?
টাকা নিয়ে ওকে খাওয়াইতাম না, টাকা নিয়ে আর কি আমরা বন্ধু আস্তে আস্তে ক্লাসের বন্ধু হয়েছে না, বন্ধু যেমন সোহেল, শুভ অনেকেই আছে, ওদের সাথে আর কি, ওদের আমাদের স্কুলে আবার একটা ক্যান্টিন ছিল, যেমন চটপুরি ফুচকা এইসব খাইতাম আর কি, চটপুরি, যেমন বিল নির্ধারিত করা যে আজকে তুই দিবি না আমি দিবো এইসব আছে না, তারপর যেমন আমরা খাইতেছি ফুচকা এই সময় ইচ্ছা বলতেছে যে কিরের প্রতি তুই একলাই খাবি, আমরা কি খেতাম না, যেমন ওরা ছিল অনেকজন ওই সময়, তো ওরা বান্ধবী 10 থেকে 15 জন ছিল, তারপর আমার আমার তো টাকা থাকে, ওর সবসময় টাকা থাকতো, তারপর আমি যেমন ওদের খাওয়াইতাম, যেমন খাওয়াইলাম ওদের সবাই প্লেটে ফুচকা খাওয়াইছি 15 জনের, তারপর এমনি ওরা আবার দেখলে চকলেট দেয়, ললিপপ খায়, ওরা মায়েরা খেতো বেশিরভাগ সময় ললিপপ খাইতো, ওইটা দিত, তারপর যেমন দুষ্টামি করতাম ওদের সাথে, আস্তে আস্তে আর কি ফিটিং,
আস্তে আস্তে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল। আচ্ছা, তারপর?
তারপর আস্তে আস্তে আর কি সবার সাথে ফ্রি হইলাম আর কি, যারা আর কি ইতরামানি করে, আমিও ক্লাসে, তারপর আর কি আমাদের স্কুলে যেতে আমি ওই স্কুলে ছিলাম, তারপর যে ইতরামানি করতাম সেম টু সেম ওই ইতরামানিও আস্তে আস্তে ওই স্কুলে করতে লাগলাম আর কি, যেমন একজনে লম্বা দিচ্ছে আর কি ক্লাসের, ওয়ে ক্যাপ্টেন কিন্তু একটু লম্বা দিকে, ওরা বলতাম টাওয়ার, তুই অনেক লম্বারি বড় আপা আন্টি এই যেটা বললো আর কি, ওরা খেয়ে পাইতাম।
আচ্ছা,
তারপর আস্তে আস্তে সবার সাথে আর কি ফ্রি হয়েছি, তারপর একদিন হয়েছে কি যে একটা মায়ের দেখছি আর কি পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে বলতে ওই আমাদের আমার দিকে আর কি তাকাইতো, সবাই দেখতো যে আর কোন ছেলে রে ওর মতন এত ফাইজলামানি করে না, ও এত ফাইজলামানি করে, তারপর আর কি আমার দেখে আর কি মায়ের পছন্দ হয়েছে, আস্তে আস্তে ওরও খেপাইতে লাগলাম, কারণ শুনছি যে যেমন বন্ধু বান্ধবরা প্রেম করে ওতে শুনতাম যে আগে যে মায়ের পছন্দ করবি ওই মায়ের আগে ভালো ব্যবহার করবি, ওর সাথে আর কি খেপাইয়া, ওর আস্তে আস্তে খেপাইয়া, তারপর এমন কাম করবি যে আস্তে আস্তে যেমন ওর কলম ফালাই দিবি, এটা করবি সেটা করবি, ওর মানে অনেক কিছু বলে, যেমন বলে পরে ওরে নাম খিতাবি, মানে একটা নতুন একটা ওর নাম তৈরি করবি, যেমন কিরে বাচ্চা এইসব, এটা এটা বলতাম যে রাত্রে যে চিন্তা করবো ওইকে আমার কি কিনলে খেয়ে পায় এটা এটা, আস্তে আস্তে তোর মনে রাখবো আস্তে আস্তে তোর ইয়ে আর কি, এমন একটা বুঝাইতো আর কি বন্ধুরা, তারপর ওরা খেয়ে পাইতাম ওরে ভাল লাগতো, তারপর বন্ধুরা আর কি জানাইছি, অনেক বন্ধুরা জানাইছি, বন্ধু আবার ওর আমি যেটা বললে খিতাবির নামে ডাকতাম, তারপর কি রে বাবু তোর বাবুর তো আর কি খবর এটা এটা বলতেছে আর কি, তারপর আস্তে আস্তে ক্লাসের মায়েরা জানলো, ও জানছে, তারপর জানার পরে ওই আর কি ভদ্র মায়ের তো বেশি একটা ইয়া করে না, তারপর ওদের ওর সাথে আর কি বেশি একটা কথা বলে না, আগে যেমন কথা বলতো কি রে কি দিয়া বাদ খেয়েছো তো সেটা আর কি,
মানে তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল।
হ্যাঁ,
এই মেয়েটাকে নিয়ে তোমাকে খেপাচ্ছিল সবাই?
হ্যাঁ, খেপা।
কি নাম ছিল মেয়েটার? খুব ভালো বন্ধুত্ব ছিল,
বন্ধুত্ব ছিল ফার্স্ট ইয়ার, খুব বন্ধুত্ব।
ওকে, তো এই যখন বন্ধুত্ব ছিল তখন ক্লাসের অন্যান্য ছেলে মেয়ে যারা তারা তোমাদের এই বন্ধুত্বের সম্পর্ক নিয়ে বিভিন্ন ধরনের আজেবাজে টিস করতো, তাই তো? আচ্ছা, ঠিক আছে।
তারপর ওই আর কি আমার সাথে কথা বলার বন্ধ করে দিয়েছে, তারপর স্কুলের যে বন্ধু ছিল ওর শুনছি একদিন আর কি জন্মদিন আর কি,
মানে তোমার বার্থডে, ওই বান্ধবীর জন্মদিন।
হ্যাঁ, ওই আমার কি আর কি আগেই বলছিল যে তোরে দাওয়াত দিন, যেটা মেয়ে জানতো না যে আমি ওর সাথে অনেক লাইক করি আর কি, পছন্দ করি।
ওর সাথে কি তুমি লাইক করতা?
হ্যাঁ লাইক করতাম।
মানে কি বন্ধু হিসেবে লাইক করতা নাকি মনের দিক থেকে অন্যরকম?
বন্ধু হিসেবে লাইক করতাম।
আচ্ছা, ওর লাইকের মধ্যে অন্য কোনো কিছু ছিল না?
না ছিল না। তারপর ওর আর কি শুনছে যে ওরম পছন্দ করি এইসব, তারপর আর কি আমার আর কি দাওয়াটা দেয়নি।
শুনলো কিভাবে?
বন্ধু বান্ধব টিস করে। এই যে
বন্ধু বান্ধব টিস করে, আচ্ছা উল্টা পাল্টা বলেছে ওর কানে?
হ্যাঁ বলেছে মতন। তারপর আমি আর জন্মদিনে আর কি গিফট কিনে দিছি, ক্লাসের ক্যাপ্টেন যে ওর কাছে দিছি রাতে 9:00 PM।
আচ্ছা,
আমাদের এলাকায় 99 দোকান ছিল, 250 টাকা দিয়ে একটা শুপিস কিনছি। তারপর শুপিসটা কিন না ক্লাস যে কেপ্টিন ওর কাছে দিছিলাম। ওকে ভাই আমি পারতাম না, আমি তুই পারতি না, তুই কিন্তু তোর বিয়া তারাবো না, আমি এই ইত্রামানি ইত্রামানি কইতেছি আর কি। তারপর ওরকে আর কি দিচ্ছি, তারপর যেমনি দিচ্ছি, তারপর আমাদের এলাকায় আমার একটা বন্ধু ছিল, বন্ধুটার নামও বলতে চাই না, ওর ওই একটা ওই পড়তো নাইনে, ও 2-3 বার ফেল গেছে, আর মেয়ের আর কি সিনিয়র ছিল, এখন জুনিয়র হয়েছে। ওর ক্লাস পড়তো যা মায়েরটা পড়তো ট্রেনে, ওরা কিন্তু দুইটা যমক বোন,
আর
দুইটা যমক বোন মাঝে মাঝে ওদের খেপাইতাম না ট্রেনের ও খেপাইতাম। তারপর ওই আবার মারতো, মানে কি রে তুই আমার বন্ধু এইটা করছিস এটা করছিস, আমি তো বুঝতাম না। তারপর মারতো, তারপর ওই একদিন করছে কি যে জন্মদিন ওর গিফটের আগে 2 দিন আগে ওই ওর মায়ের বিয়া ঠিক হয়েছে, যমক বোন যারা ওর মায়ের বিয়া ঠিক হয়েছে, ওই মায়ের পর তো 3 ওই পর তো 9।
আচ্ছা,
তারপর ওর মায়েরটার বিয়া ঠিক হয়েছে আর কি, ও শুনছে ওর মনটা খারাপ, আমরা বুঝতে পারিনি যে ওই যে মায়েরটার পছন্দ করে এইসব। তারপর ও আর কি আমাকে টাকা খুঁজছিল যাওয়ার আগে, তারপর আমরা দিতে পারিনি গিয়া। তারপর ওর বান্ধবীরা আছে না আমাদের ক্লাসের বান্ধবীরা, ওরা যাই 5-6 হাজার টাকা যোগায় আর কি ওর দিছে। তারপর ওর জন্মদিনের আগে আর কি, তারপর ওই করছে কি টাকাটা নিয়ে বিয়ার আগের দিন যে দিনকা গাহি হলি ওই দিনকা মায়েরটা নিয়ে বাইকে আছে, ওই 9 পরে আর মেয়েটা পরে কিনি, ওই নিয়ে আর কি মায়েটা নিয়ে বাইকে আছে। আর বুঝতে পার নাই যে কেউ ভাবতে পারে না যে নানির মেয়ে টিনির মেয়ে নিয়ে।
ওকে, আমি একটু বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য একটু জানতে চাই, কোন ক্লাসের মেয়ে কোন ক্লাসের ছেলের সাথে ভেঙে গেছে?
9 ক্লাসের ছেলে টিনির ক্লাসের মেয়ে নিয়ে আর কি।
এটা কি তোমার স্কুলেরই?
হ্যাঁ।
দুজনকে তুমি চিনতে?
হ্যাঁ অবশ্যই চিনতাম।
মানে খুব কাছের কাছের সম্পর্ক ছিল?
যে ছেলে ও আমার কাছের সম্পর্কে ছিল।
আচ্ছা, তুমি তো ক্লাস 8 পড়তা, ওর সাথে সম্পর্ক হলো কিভাবে?
ক্লাসে স্যাররা ছাত্ররা ফুটবল খেলতাম না?
আচ্ছা, ওইভাবে চেনা শোনা। তো ও ক্লাস 10 এর একটা মেয়েকে নিয়ে ভেঙে গেছে?
হ্যাঁ।
আচ্ছা ঠিক আছে, বলো তারপর।
আমার একটু ভয় লাগলো যে প্রেমি করলে মানছি, এত কিছু করলে যে 9 এর ছেলে তিনি আমার লয়ে যায়, জিনিসটা তো খুব ভালো না। তারপর হয়েছে কি আমি ওর যেই বললাম শুপিসটা কিনে দিছি, তারপর ওই বলতে আছে আমি তো পারতাম না, আমি না পারলে তুই বন্ধু হইলে গেলে তোর বিয়ার তিন তো আসতাম, আমি ইত্রামানি ইত্রামানি আর 2-3 জন বন্ধু বলতেছি। তারপর যেমনি ও কিন্তু রাজি করে দিচ্ছে আর কি শুপিসটা দেওয়ার পরে, তারপর বলে আমি যেমনি হোক ওর বুঝিয়ে দিব, আর যেহেতু তোর উপর খেপা নাও নিতে পারে। তারপর শুপিসটা আমি রাইখা ওই আসে বসে রাখা, যেহেতু রাইখা অনেক হইতেছে আমাদের এলাকা গ্রামের লেখা, তাই 9:00-10:00 পরে গাড়ি পাওয়া চাপ হয়ে যায়। তারপর আমি রাইখে এসেছি, তারপর 2 দিন পরে স্কুলে আবার গেছি, তারপর ওই তো শুপিসটা তো রাখে নাই, ওর বড় ভাই জানলে ওর ওই যে ওই কতদিন আগে আমাদের এলাকায় আমাদের স্কুলের একজন এই কাজ করলো, অনে ওই চায় না যে এইসব নিয়ে বড় একটা ঝামেলা পাকুক, আর আমি ও মাইর খাই আর ওর উপর একটা বন্দুক। আর ওই কিন্তু খুব মেধাবী ছাত্রী, ইংলিশে যেমন বাংলা এমন, আর ইসলামিক দিয়ে এক মেধাবী। ওর ওই বলছে যে ওই চিনির আগে কোনো আর কি কেউ রে লাইক করবো না, আর রিলেশন কেউ সাথে করবো না আর কি। তারপর সুপিসটা আমার ফিরত দিছে, ফিরত দিছে বলতে আমি আরেক বন্ধু রয়ে বলছি তুই কেউ দিয়ে দিস, তোর কেউ থাকলে আমি আর ওইটা বাইক নিয়ে নি।
আচ্ছা,
দিয়ে দিছি। তারপর ওই ওই আরেক বান্ধবী বললো কি ওই কিন্তু রাগ করিয়া নেই নেই, ওই পরিস্থিতির শিকার হইয়া এই জিনিসটা নিতে পারেনি। তারপর আমার আরেক সময় যে টাইমে বললাম যে আমি এমনিতেই বলছি যে বন্ধু আমার আজকে জন্মদিন কি দিবি কি খাওয়াবি এটা এটা বলেছি। তারপর আরেক বন্ধু এরা যে এই যে অনেকজন অনেক কিছু দিচ্ছে, ওই আবার একটা সুবি দিছে যে দিয়া বলছে যে বন্ধু হিসাবে দিলাম, আমার জন্মদিন আমি নেই নাই, আমি পরিস্থিতির শিকার হইয়া কিন্তু তোমার জন্মদিন দিলাম, এইটা আমি রাখে দিছি আমাদের ঘরে প্রথমত। ওই তো তারপর আমাদের এটি জিএসসি না, জিএসসির সময় টেস্ট পরীক্ষা নিত, ওই স্কুলে টেস্ট পরীক্ষা নিত। তারপর টেস্ট পরীক্ষা আরম্ভ হইব এর সময় আর কি বান্ধবীদের খাওয়া লাগবো, এটা এটা আমার খরচ লাগে বেশি। আমার বাড়িতে আমার মানে চাস্তো ভাই ছোট আমার যে একটা এর মধ্যে আমার ছোট ভাই একটা হয়েছে আমার তো সাত বছরের ছোট ওর মাত্র সাত বছরে 2015 ঘটনা যেটা আমার আইনি তারপর ওর ওর আর কি কাকির সাথে ঝগড়া বা কথা নিয়ে কাটাকাটি হওয়ার পরে ওই ঘরের জিনিস আর এই ঘরে খাইতে দেয় না আর আমাদের ঘরের জিনিস ওদের খাইতে দেয় না
কার সঙ্গে কার ঝগড়া হলো
আমার কাকির সাথে মার আর কি তারপর আমার ছোট ভাই চাস্তো ভাই আর কি আম আমের আচার দিছে আর আমের আচার খাইবো আর কি মায় বলতেছে যে আমের আচার ওই খাইবো তোর টাকা আছে তোরতে তুই টাকা দিয়ে যা তারপর আমি মায় আবার মাঝে মাঝে টেলার মেশিন নিজে জামা নিজে সিলাই তো তারপর আত্মীয় স্বজন যারা ছিল না ওরা আর কি মারছে টেলার সিলাই জামা কাপড় সিলাই নিত টাকা দিত না তারপর জোর করে দিয়ে যেত আর তারপর আমি আবুর সামনে বললাম যে খাওয়া পাতের মেয়ে দিত আমি কই তোমার তো টাকা আছে তো তুমি দিতে পারো না তারপর আব্বু সামনে কয় আমার আমার টাকা করতে এই দেখে এইটা তারপর কয় কি আব্বু আর কি বলে তোর মা তো যদি মরে যাবে টেকা থাকে তারপরে দিত না তারপর আব্বু গেছে গা আব্বু খাওয়া শেষ আব্বু গেছে গা আব্বুর সাথে আর হালকা পাতলা কথা কাটাকাটি হওয়ার পর আব্বুটা বাঁচ দিয়েছি তারপর আমি খাইতেছি তারপর আমার করছে কি মায়ের থাল দিয়ে বাড়ি শুরু করছে আর অনেক কিছুতে আর কি মুখে মুখ কি মারতেছে এইটা করতেছে সেটা করতেছে তারপর আমি কিছু বলতেছি না তারপর কয় কি তোর বাবার সামনে খারাপ ওর সারা জনম দেখলি তোর আমার কপালের দুপি সারল না তো অবস্থা চাই রাখছি এই ফলা তুই ওই আজকে এমন আমার যে টাকা আছে এইটা করেছি আছে তারপর তুই এরকম বলো সেই টাকার লেগে তোর বাবাই আমার আমার সাথে তো কাজে ঝগড়া লাগে তোর কি অনেক এটা ঠিক আছে তারপর আমি কই কি তোমার যা আমি জানো না আমি ওই স্কুলে যাই আমার আওয়াজ অতি 20 টাকা বাড়ায় টিফিন নিচ্ছে যা 20 টাকা 40 টাকা আর এছাড়া আমার সে টাকা লাগে না বন্ধু বান্ধব নাই তারপর আমার মা অনেক মাসের মতন হাল দিয়ে বাড়ি দিচ্ছে তারপর মুখি দেওয়ার পরে আমার মাথার অনেক রাগ চেপে আছে আমাদের সুইকেস দেওয়া সুইকেসে আমি আর কি জোরতে আর কি মার জ্বর মারা যায় না মারে ধমক দিচ্ছি তারপর মায় শুনলো না তারপর আমি আয়নার মধ্যে ঘুষে দিচ্ছি সাথে সাথে আর কি আমার মানে রাগ ভেঙে গেছে আর কি তারপর আমার হাতটা নিচে পড়ছে আমার হাতে আর কি শিলি পড়ছে একটা শিলি পড়ছে সাথে সাথে আমার হাত দিয়ে রক্ত পড়তেছে আমি আলাপও পাই না যে রক্ত পড়তেছে তারপর আমার আস্তে আস্তে আমি একলাই মানে আইতে আমি সামনে বাধা গেছি পুরো রাস্তা রক্ত দিয়ে বাইসা দিতেছে তারপর মায়ের পিছিয়ে পিছিয়ে আইসে আমি কই তুমি এনওয়াইসে গেলে এনতে যাও তারপর মায়ের কান্তাছে গড়ে গেছে গা গড়ে গেছে মতন আবুরে কাকাই দেখছে কাকাই দীক্ষা ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তাররা নিয়ে গেছে মতন যে ফার্মেসি ফার্মেসিতে নিয়ে গেছে মতন বলে যে না ওরে এনে করতে পারতাম না আমার ভাইয়ের ইয়ে আছে ফার্মেসি আছে বড় ওয়াই সিলাইতে পারে আমার হাত সিলাইতে গেলে হাত কাঁপে তারপর ওইখানে লয়ে গেছে তারপর আব্বু আইছে ফোন দিয়ে তারপর ফোন দিয়ে আনাইছে কাকাই ফোন দিয়ে আনার পরে ওই কিনলে গিয়ে শুনেছি আমি আব্বু এই যেমন তারপর যেমন বললাম যেমন না তুমি যাওয়ার পরে তোমার লোকে দেওয়ার পারে না তারপর আমার এই অবস্থায় তারপর ডাক্তারখানা নিয়েছে আমার নেওয়ার পরে আব্বু কয় রাখ দেখতেছি এসে কাকা দিয়ে টাকা দিয়ে আর কি আমার ফাটাই দিছে এর মায়ে গেছে ডাক্তারখানা যাওয়ার পরে ওই কামতাছে এটা এটা করতেছে ওই কাগলে গিয়ে মন করছি এত কষ্ট করে কার শয়তানের ভাত খেলাম এটা করলাম সেটা করলাম বলতেছে
কে বলছে তোমার মা
মা বলতেছে এরপরে আমি কই তুমি এনতে যাও নাই তো তোমার আব্বু অনেক মারবো কারণ আব্বু তো
মানে তোমার মার সাথে ঝগড়াঝড়ি করে তুমি এই কাজটা করছো
হ্যাঁ এই কাজটা করছি আমি কই জানি আমার বাবা অনেক আমার হাত কাটতে আমার জন্ম মারতো না মারবো মারে আর মারে এমনিতে অনেক মারা মারে আমি বলছি তুমি যাও গা তোমার অনেক মারা মারবো তারপর মায়ের থাকা উচিত ছিল যতই দু একটা থাবড়া খাইলো আগের মতন তো আর আব্বু মারে না দু একটা থাবড়া খাইলে থাকার উচিত ছিল মানছি আর কি বলতেছে কারণ মায়ের সাথে সাথে নানি গো বাসায় গেছে নানি গো বাসায় যাওয়ার পরে আমার টাকা মোকা দিয়ে টাকাখানা পাঠাইছি আমার শিলি দিতেছে তারপর চিনি দেওয়া বাসা আনছে বাসা আনার পরে এসে ছোট ভাইয়েরা কেউই নাই দেখি কেউ নাই তারপর আমার সোতায় মানে বিছনায় শোয়াই দিছে তারপর কিছুক্ষণ পরে আব্বু আইসে আর কি বাসায় আব্বুর মাথায় এজন বাড়ি দিয়ে আর কি মাথা ফাইটে গেছে মাথা ফাটে আব্বুর মানে তিনটা শিলি পড়ছে
মাই গুডনেস মানে তুমি ওই অবস্থায় তোমার আব্বাকে দেখলা
হ্যাঁ দেখলাম যে আব্বুর মাথায় তিনটা
ব্যান্ডেজ করা সেলাই করা
সেলাই করা না যে আব্বুরে সবাই বলতেছে আয় তোর মাথায় শিলি পড়ছে আর কয় তোর বংশ নির্বংশ কইরা তারপর আমি জানি যে শিলি
তুমি এটা বিছানায় শুয়ে দেখতে দেখতে পাচ্ছ
হ্যাঁ আমাদের মানে বিছানার সাথেই আর কি আমার উঠান সন্তান তারপর তারপর আবু নিয়ে গেল ওই আমি যে ডাক্তারখানা শিলি আনছে আব্বুর এখানে নিয়ে আসছে তারপর কেমন একটা বেন্টিজ করছে তারপর শিলিমুলি দিতে দেয় নাকি আর কি মাথা চুলমুল উঠলে মাঝে দিয়া কেমন দেখা যায় না তাই আর কি হালকা পাতলা ইয়া কইরা বেন্টিজ করে দিচ্ছে শিলিটা আর কি তারপর মাথার মধ্যে বেন্টিজ করে আনছে তারপর আবু বসে দিচ্ছে ভাই তারপর আমার মামা যারা তারপর আমি আমার মানে আঙ্কেল চাচা চাচা যারা আছে না তারপর বলতেছে যাও তুমি শুয়ে পড়ো, পরেটা পরে কি দেখা যাবো নেই সেটা বলতেছে। তারপর আবুতে জিগেলাম আমার কাকাতে, যে কাকা চিনিছে আমার আবুর আবার মাথা ফাঁসে গেল। তারপর কয় আমি তো জানি আমার আব্বুর যে কথাটুকু রাখ। তারপর আবু কাকা বলছে যে তোর বাবায় ওই বেদ গেছে তোর মারে আনতে, তারপর তোর মামায় আর তোর নানি দরজা লাগালেছে, তোর আব্বাই আবার করছে কি লাঠি নিয়ে দরজা রে মানে ভাঙ্গে আর কি বৃদ্ধ বিক্রিয়া তোর মারে কয়েকটা বাড়ি দিছে বড়ি ইয়া গোয়া গাছের ঠাইলা দিয়ে মানে ডালা গোয়া গাছের ডালা দিয়ে আর কি মারে কয়েকটা বাড়ি দিছে। মায়ের নানি তো বৃদ্ধ মানুষ, যতই হোক মায়ের মারলে ধরবো না, ধরতে গেছে খেলাই গিয়ে আর কি নানির মাথার আর কি ফাইতে আছে মানে ফাইতে আছে আর কি। তারপর মায়ের চিয়া লইছে, তারপর মামার বাড়ি মামা হেরা আর কি শুননা ইয়া, তারপর মামা আবুরে ধরতেছে আর আবুর তো শক্তি অনেক, মামার ঠেলা দিচ্ছে মামার ব্যথা পাইছে বুকে ব্যথা পাইছে, তারপর নানির মাথা ফাইটে আছে ফাইটে আছে, তারপর মারে আবার মারলো। তারপর হঠাৎ পিরা আবুর লঙ্গিটা আর কি কষিছে, আবুর লঙ্গি জমি থাকা টাকা ছিল ঘুরেছে কষিছে, তারপর লঙ্গিটা টাইট করে তুলেছে এই ফাঁকে ফাঁক দিয়া মামা একটা বাড়ি দিচ্ছে, যেটা বললাম যে আবুর মাথা ফাইটে আছে
এই ফাঁক দিয়ে মানে তোমার মামা তোমার মামার মাথা তোমার আব্বুর মাথাকে বাড়ি দিয়েছে। আচ্ছা
তারপর বাড়ি দিছে মতন মাথাটা ফাইটে আছে।
এই একমাত্র টাকা নিয়ে কত বড় ঘটনা ঘটে যাচ্ছে, তখন তুমি ক্লাস এইটে পড়ো এবং তুমি নিজের হাতটা কাটলা, এটা তোমার মার উপরে থেকে পড়লো, তোমার মামা বাড়ির লোকজন সবকিছু মিলে এটা একটা বিধিকিস্তি অবস্থা। তারপর
তারপর আমার আবু মাথা ফাঁসছে, তারপর আমার আবু ওইখানে একজন বোন ছিল মানে বোন ডাকছে আমাদের সাথে, আমার মার আবার আত্মীয় লাগে মানে ছোট যে টেমে মা আবু মারে আর কি পছন্দ করতো ওই টেমে ওদের বাসা আর কি যাইয়া কথাবার্তি বলতো এটা এটা ওই ক্ষেত্রে আর কি বোন লাগতো আর কি। তারপর ওই ওরা বলতেছে তুই যাই গিয়া বাসায় যে তোর আগে মাথা গিয়া বলে তোর রক্ত অনেক রক্ত যেটাছে তোর রক্ত শুনিয়ে দেবো। তারপর গেছে বাসায়, ওই বাড়ির ওরা আবার কিস করছে যে আমার এই বাড়ি আইসা মানে নানি বাড়ি ওরা কিস করছে বাবার নামে
কিস করতে গেছে।
হ্যাঁ যে ওরা আইসা ওই বাড়িতে আইসা সবাই মায়ের দৈর কইরা আমার বাড়ি ঘর সব ভাঙে মানে ভাঙে।
এই কেসটা কে করেছে, তোমার মা?
এটা আমার মামা করছে আর কি, মামা
ওই দিনই করেছে না পরে করেছে?
ওই দিনই করছে সাথে সাথে। আবার ওদের আর কি সাপোর্ট ছিল থানার একজন আর কি আমার ফতুল্লা থানার একজন সভাপতি, ওর আবার ওনার কাছে আবার আমার মামা কাজ করতো আর কি। তারপর কয় তুমি যাও আমি তোমার এই কেস বলে দিতেছি, তারপর সাথে সাথে যাইয়া আমার মা
তোমার মা এটা ঠেকাইনি কেস
আমার মায়ের না করছে। তারপর আমার মামা তো বোন আছে না, মামা নি মামা তো বোন এত বছর তোমার মাইরা মাইরা পাঠাই দিছে ওই টাইমে কেউ নামে কেস মামলার কথা বলছি আর কারণ তোমার স্বামী তুমি একদিন একদিন মিলবে। আজকে আমার স্বামীর সাথে হাত উড়েছে আমার মামানি বলতেছে আমরা কেউ সার দিব না, এমনকি তোমার পোলারা যদি আগুয়ে তোমার পোলাদের নামে শুধু কেস তুমি এই কথা বলছে আর কি আমার মামানি আমার মামা তো বলছে।
প্রিয় শ্রোতা আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আমরা পুরো সামাজিক অবস্থাটা এখানে দেখতে পাচ্ছি, একটা শিশুকে কেন্দ্র করে, একটা কিশোর ছেলের রাগকে কেন্দ্র করে, একটা পরিবারের রাগ, সেখানে এই রাগটা হওয়ার পরে বা এই রাগটা যে কারণে হচ্ছে সেখানে তার মার আচরণ কি হওয়া উচিত ছিল এবং এই ঘটনা ঘটে যাওয়ার পরে তার বাবার মাথাটা ঠান্ডা রেখে কিভাবে এই পরিস্থিতিটা মোকাবেলা করা উচিত ছিল এবং এই পরিস্থিতিকে কেন্দ্র করে সে তার নিজের শ্বশুর বাড়ি গিয়ে তার বউয়ের গায়ে হাত তোলা থেকে শুরু করে সবার গায়ে হাত তোলা এবং পাল্টা তারা গায়ে হাত তোলা এই লেভেল পর্যন্ত থাকার পরেও হয়তো বা চুপ করে থাকা উচিত ছিল, কিন্তু যখন সেটা থানা পর্যায়ে চলে যাচ্ছে পুলিশ পর্যায়ে চলে যাচ্ছে তার মানে আপনারা বুঝতেই পারছেন যে শুধু পরিবার না, পরিবার থেকে শুরু করে পুরো একটা কমিউনিটি যেখানে ঠান্ডা মাথায় একটা ঘটনাকে মোকাবেলা করার জন্য একটা মানুষও নেই, এটা আমাদের সমাজেরই একটা চিত্র এবং এই ছোট ঘটনাকে কেন্দ্র করে কত বড় একটা ব্লাস্ট হচ্ছে। আমরা এখান থেকে ফিরে আসতে চাই ছোট একটা বিরতির পর, মাত্র 5 মিনিটের বিরতি। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 তে। আজকে প্রতীক তার জীবনের অপ্রিয় সত্যগুলো বলছে, আমরা এখনো ব্যাকগ্রাউন্ডে রয়েছি যে ও যে এইরকম রাগি এইরকম বদমেজাজি এবং এরকম যে লেখাপড়ায় ভালো করছে না সেটার পেছনে উল্লেখযোগ্য কারণ যে ওর ফ্যামিলি এবং ওর যে বড় হয়ে ওঠা সেই ব্যাকগ্রাউন্ডে আমরা আছি। আমরা এখান থেকেই ফিরতে চাই, ওকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। kedria.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে। লাইক দিয়ে দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আরো যে অনুষ্ঠানগুলো আছে সেই অনুষ্ঠানগুলো সম্পর্কে যাবতীয় আপডেট পাবেন। আমরা ঠিক পাঁচ মিনিট পর আবারও ফিরে আসছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
Royal Tiger Drink presents Jaha Bolibo, Sotto Bolibo. Recharge yourself.
তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে, একের পর এক অসুস্থ পরিবেশে বড় হলে একটা কিশোর কি ধরনের আচরণ করতে পারে এবং সেই আচরণ নিয়ে আরো বড় ধরনের অসুস্থতা বা অসুস্থ আচরণ পরিবারের তথা কমিউনিটির, পুরো কমিউনিটির, এবং সেটার ইফেক্ট আসলে শেষ পর্যন্ত এই কিশোরের উপরে এসেই পড়ে, সেটাই হয়তো আজকের এই অপ্রিয় সত্যের মূল কথা হবে। আমরা একজন প্রতীককে এখানে এনে লাখ লাখ প্রতীক এবং প্রতীকের ফ্যামিলিকে সতর্ক করতে চাই, কারণ একটি সন্তান যদি ঠিকমতো বেড়ে না ওঠে সে কিন্তু আপনি তার সাথে খারাপ আচরণ করছেন মানে আপনার পরিবারের জন্যই বোঝা হয়ে দাঁড়াবে। প্রতীকের ক্ষেত্রে কি হয়েছে আমরা সেটাই দেখবো, তবে গল্পের যে জায়গাটা আমরা তো বিরতি নিয়েছিলাম ঠিক সেখান থেকে ফিরতে চাই। আরো একবার আপনাদেরকে বলছি, যারা এই অনুষ্ঠানে আসতে চান সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ওয়েবসাইটের মাধ্যমে, এছাড়া ফোনও করতে পারেন। আপনারা যদি ফোন করতে চান তাহলে ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি অবশ্যই ফোন থেকে যে নির্দেশনাগুলো শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। এই ফোনটি রেকর্ড হয় এবং আপনার ফোনটি শোনার পরে গল্পটি প্রচারযোগ্য হলে আমি কিবরিয়া নিজে আপনার সঙ্গে যোগাযোগ করি। এছাড়া চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে, আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আরো একবার বলছি www.facebook.com/kebria.rj। এছাড়া আপনি ওয়েবসাইটের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার পার্সোনাল ওয়েবসাইট হচ্ছে www.rjkibriya.com। আরজে কিবরিয়া যেভাবে লিখতে হবে RJ-KEBRIA, আমি আবারও বলছি RJ-KEBRIA। এই ওয়েবসাইটে গেলে আমার সম্পর্কে যাবতীয় তথ্যগুলো ওখানে পাবেন এবং ওয়েবসাইট থেকে আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। ওখানে লেটস টক নামে একটা সেকশন করা আছে, ওখানে লিখলেই আমি সরাসরি রিপ্লাই দিই। ওকে, যেখানে আমরা ছিলাম প্রতীক সেখান থেকে পেতে চাই, তারপর কি হলো, কিস করলো,
তারপর আব্বুর নামে কিস করলো, যে জায়গা কিস করার কথা আব্বুর আব্বু করতমান, তারপর আমার আর জিবি পাকে বলে যে যে জায়গা কিস করার কথা আব্বুর ওই জায়গা কিস করছে ওরা। কিস করার পরে সাথে সাথে পুলিশ বাসা আসছে, আইসে আর কি গ্রামের যারা।
তুমি কি দেখলা, মানে পুলিশ কিভাবে আসলো বা কি ঘটনাটা বলো আমাকে।
যেমন পুলিশ থানা পড়া মারে লয়ে গেছে আর কি, যাইছে পাশে গেছে হাসপাতালে, খানপুর হাসপাতালে যাওয়ার পরে ওখানে আর কি পরে মারতে যাই, যেটা শুনলাম খানপুর হাসপাতালে যাই আর কি সার্টিফিকেট নিচ্ছে হাসপাতালে, অনেক মারছে গুরুতর ভাবে মারছে, বুকে ব্যথা, আর মায়ের দৌড় করার পরে
তোমার মার
মামার মার মামার আর নানি
তিনজন,
হ্যাঁ তিনজন নিয়ে আর কি সার্টিফিকেট নিয়ে আর কি, তারপর আবুরতে ইয়া আব্বুর নামে আর কি কেস করলো আর কি থানায়। কেস করার পরে থানার একজন ছিল, থানার সভাপতি ছিল একজন, ওনার কাছে আবার মামা কাজ করতো, সাথে সাথে ওনার আবার পুলিশ পাঠাই দিচ্ছে। পাঠানোর পরে আগে আমাদের এলাকায় কেউ দৌড়ার আগে ধরতে যদি আসে না পুলিশে মেম্বার আর মাতবরের কাছে আগে যাওয়া লাগে, তারপর দৌড়ানো লাগে, তারপর মেম্বারের কাছে গেছে, তারপর আবু মেম্বার বলছে যে তুই যাই যা, পরে ধরে নিতে পারে, কে আমি যাবো, আমার যদি দোষ হয় তারপর আমি যাবো,
মানে মেম্বার তোমার বাবাকে বলেছে,
হ্যাঁ
ওকে,
তারপর আমার যদি এমন ভুল থাকে আমি উল্টা করবো, যে মনে মনে হয়েছে এরই মধ্যে এই কাহিনী করছে যে তারপর, তারপর আবুরে বলছে তারপর আবু একটু জি দিই, তারপর যায় না গিয়া, তারপর ম্যাম পুলিশে আর কি ঘুষ চাইছিল, কিছু টাকা চাইছিল আবুরতে, 15,000 টাকা চাইছিল যে ওর ফিরে দেবো আর কি, ধরে নিবো না, তারপর আবু দেয় নাই কিয়া 5,000 মনে হাত দিল আর নেয় নাই কিয়া, তারপর আমার আবার দাদা একজন ওর নেতা, তারপর ওনার বলছে তুই দৌড়াস না যা দেওয়া লাগে আমি দেখি, তারপর আবুর আবার রাজনীতি করতো যার পাওয়ার, আমার মা নানা বললাম যে ওনার যে বলছে ওনার কথা তো শোনা লাগবেই, কারণ ওনার সাপোর্টই চলে, আমার আবুর আবার আপন মামা ওনাই, তারপর আবুর আর কি ধরে লয়ে গেছে, ধরে নিতে গেছে, তারপর ফোন দিয়েছে যে টাকা লেগে, তারপর আমরা গেছি, তারপর আর কি স্যার নাই পুতুল্লা থানায় নিয়েছেন, থানায় নেওয়ার পরে তারপর আমি তো নানিগো বাসায় আসলাম এই কাটা হাত নিয়ে। তারপর আমি মারে বলছি যে এমন এমন করে আমি কিছু জানি না, তোর লইগা আজকে এই তিন চারটা ফ্যামিলি ভাঙিয়ে যায় গেল গা, তোর কথা আমি কিছুই শুনতাম না। তারপর আমি
কার কাছে গেছো তুমি? তোমার মায়ের কাছে গেছো?
কারণ এই যেই দেখ আমার মা যদি বলে যে আমার বাবা নির্দোষ, যে বাবার কোনো বেশি একটা ইয়ে ছিল না, ওরা চাই দিব আর কি, পুলিশ বলছিল বাড়ি পক্ষ হারানো লাগবো আর কি, ছাড়াই দিল। তারপর আমরা গেছি আব্বুর মোবাইল মোবাইল সব দিয়ে গেছে আমার। তারপর আব্বু মাথা ফেটে আছে না ওষুধ, তারপর আমরা নিচে বলে গেছি। আব্বু বলছে যে আমি তোরা চিন্তা করিস না, আমি কালকে সকালের ভিতরে যাবো গা, আমার আজকে মাথার ওষুধ, মাথা অনেক গুরুতর ভাবে ওষুধ দিচ্ছি, তারপর আমি ডাক্তারখানা যেতে হাসপাতালে যাবো। ওই টাইমে দাদায় থানার অবলম্বে কথা বললা, তারপর আমার যেমন লুয়ে যাবো। তারপর আমার করতে আর কি থানার ভিতর তার ফোন করার নিয়ম নেই। তারপর আবু মোবাইলটা আমার করতে কাকার কোমরা ছিল কোমরের মধ্যে, তারপর সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা বাথরুমে দেওয়া সিসি ক্যামেরা থাকে না একসাথেই। তারপর আবুর মোবাইলটা দিছে আর কি, আবুরে দিছে কাকায় তার কথা বলার জন্য দাদারে। তারপর
মানে তোমার বাবা কি কতক্ষণ ধরে নিয়ে গেছে?
নিয়ে
তোমাকে দেখাচ্ছিল যে সামহাও তোমাকে দেখিয়ে কোনো কারণে এটা নিস্তার পাওয়া যায় কিনা।
তারপর বলছে বাদী পক্ষ আনা লাগবো। তারপর দেখছো তোর মার কাজটা কি ঠিক হয়েছে? আমার কাকা বলতেছে কাকা ফুপুয়ের আছে না, তোর মার কাজটা ঠিক হয়েছে যে তোর বাবার জেল দিল কত মামলা ইয়ে অবস্থা। আমার আব্বুর নামে যে টাইমে আব্বুর রাজনীতি করতো অস্ত্র মামলা দিচ্ছে, অনেক ধরনের মামলা দিচ্ছিল আব্বুরে, ওই টাইমেও পুলিশে ধরে নিতে পারেনি। আর এই সামান্য তোর কারণে আজকাল আমার বাড়ি জেল, মানে ফুপুয়েরা বলতেছে আর কি। তারপর বলতেছে, তারপর আমার খুব খারাপ লাগতেছে ওই সময় ফুপুর কথা আর কি, খারাপ লাগতেছে কি কি কাজটা করলাম যে আমার কারণে আমার বাবা জেল গেলে, এই যে ডিয়ারিং মামলায় আমার বাবার জেল নিতে পারেনি। তারপর আমি এই রক্ত বিজে আর কি লুঙ্গিরা দেখাইতেছি পুলিশে যে এই রক্ত কত রক্ত পাইছি, এই দেখানোর পর কাজ হইল না কইলো যে বাদী পক্ষ আনা লাগবো। তারপর আব্বুরে ফোন দিলাম আর কি, এই কথা বলার পরে আব্বুর কাছে গেলাম। তারপর আব্বুর ফোনটা দিলাম, ফোন দেওয়ার পরে আব্বু নিল, নেওয়ার পরে আর কি বাথরুম যেটা অনুযায়ী ফোন করছে। তারপর এক পুলিশ দেখছে, আমরা তো জানি না আব্বুর তো মোবাইল দিয়ে দিচ্ছি। তারপর পুলিশ দেখার পরে আব্বুরে বলতেছে মোবাইল নেই, আব্বুর তো মোবাইল নিচ্ছে, মোবাইল নেওয়ার পরে তারপর বাইক ফোন দিচ্ছে, আমার নাম্বার আবার সেভ করে আসছিল। তারপর বাইক ফোন দিচ্ছি, মনে মনে আপনার গাড়ি তো মোবাইলের লগে ধরা পড়ছে, ভিতরে মোবাইল আপনারা দিয়েছেন, আপনাদের নামে মামলা হইব, আর ওনার যে এই মামলা আরেক মামলা দিতে পারবো, বলে মোবাইলের লগে ধরা পড়ছে ভিতরে, আপনারা কিছু টাকা নিন। তবে যে নোক কইছে, তারপর আব্বু কই কোনো টাকা মুখে দেওয়া লাগবো না। তারপরও যত কাকা মনে করছে কিছুটা হালকা হইব টাকাটা দিলে, তারপর 2000 টাকা দিছে, তারপর মোবাইলটা দিছে। তারপর তিন দিন পর মানে দুই তিন দিন গেছে রাখছে ইয়ার মধ্যে, দেখে দাদা কিছু করতে পারতেছে না। তারপর উনি আবার চেয়ারম্যানে দাঁড়াইতো, আর যে কেস করছে ওনারও চেয়ারম্যানে দাঁড়াইতো, দুজনে কথা টাকা দিল এক জানি লইয়া আর কি, ফ্যামিলির বিষয় লইয়া আর বন্ধুত্ব আর কি গেছে নষ্ট হইয়া লেগিয়া। পাওয়ার দিয়েছেন যে নানি বাড়ির যারা যে কেস দইল পাওয়ার দিয়েছে, আমার দাদাও ছুড়ানোর চেষ্টা করতেছে পারতেছে না। তারপর তিন দিন পরে আবুয়ে নারায়ণগঞ্জ জেলায় পাঠাই দিল আর কি, যেটা বলে কারাগার, কারাগারে আবুরে পাঠাই দিছে। তারপর আমরা গেলাম ফতুলা খাবার দাবার নিয়ে, তারপর টাকা মো নিয়ে লয়ে গেছিলাম। তারপর আবুর অনেক টাকাই নাকি আজই টিম আনার কথা ওই টাইমে জানেন, আর কাকাই বুঝতে পারছে যে উনি ওরা যে কাজটা করতেছে টাকা খাইবো কিন্তু ছাড়তো না, কারণ হাই ওপর লেভেলের হেরা পাওয়ার দিছে। তারপর টাকাটা দেনে তারপর খাবার দাবার নিয়ে গেছে, তারপর ওনারে ইয়া কারাগারে পাঠাতে হয়েছে। তারপর আমরা গেছি, যাওয়ার পরে আমরা ইয়ার মধ্যে গেছি আর কি, জেলে গেছি, যাইয়া দুই তিনবার টিকিট আসছি যে আসেন আর কি, যেটা কাটা লাগে টিকিট কাটলে ভিতরতে আবুর কাছে এটা যাইবো, তারপর আবুরে আর কি আনবো। তোমার সিস্টেম থাকে না, এটা দুই তিনবার ট্রাই করছি আই না, আমার তো মনে করছি কি নাকি আবুরে কিছু করছে নাকি ওরা। তারপর অনেক ইয়ার করার পরে দাদার ফোন দিলাম উকিলের কাছে, উকিলের মুহুরি লইয়া আর ডাইরেক্ট ডাইরেক্ট ভিতরে এলো, মানে যেটা বলে 1400 টাকা লাগে, 1400 টাকা দিয়ে ভিতরে দিতে লাগে। তারপর এটা লাগে নাই চতুর্থ রাত যে টাইমে কাজ ওই আব্বু আসছে, আব্বুর দেখা তো আব্বু আমার দেখা, আব্বুর মাথা বেনটিস, তারপর আব্বু তিন দিন গোসল না করলে মানুষ একটা কেমন দেখা যায় না, দেখা তো আমার খুব কান্না, আব্বু কান্দতেছে।
কয়দিন পর আসলো? মানে জেলে তখনও তো জেলে?
হ্যাঁ জেলে।
কদিন পরে দেখা হলো?
পাশের দিনই দেখা হয়েছিল।
আচ্ছা,
চারবার টিকিট কাটার পরে আর কি। তারপর দেখা বুক আন্দাজ করে, তুমি কান্দো না, তুমি চিন্তা করো না, তোমার এই দুই ভাই কেমন আছে, ওদের তুমি দেখা রেখো, টেনশন করো না। কিন্তু আমার আব্বু আমার রাগের সময় রাগও করতো, খুব আদর করতো, খুব আদর করতো। আর তুমি আমার বেশিরভাগ সময়ই তুমি করে বলতো, আবার জি তুললে থাকতে পারি এসে আবু কান্দাছে। তারপর কাকা আরেকজন ভাই ছিল আবুর বন্ধু, আমার আর কি সম্পর্কে ভাই লাগে, বলছে তুই যাই গিয়া ওরা আবু আর কথা বলতে পারতো না, তুই যদি থাকো গরম ফ্যান তিনটা ছাড়ার পর অনেক গরম। তারপর আমার হাত দিয়ে যদি আবার রক্ত বাড়ি হয়ে, তারপর আমার পাঠাই দিছে বাইরে। তারপর কইছে মামার সাথে দেখা কইরা, মানে যে দাদার কাছে কইলাম যে তারপর মামার সাথে কথা বলে দেখ কি করা যায়, উকিল মুকিল ধর। তারপর আব্বু না কি কেস দিছে কি কি দিছে, যে নারী ও শিশু নির্যাতন কেস দিছে। তারপর দিছে যে লুটপাট বাড়িঘর ভাঙা আর কি, এটা এটা দিছি। তারপর এই কেস দিছে ওই এভাবে এই কেস কিভাবে ছুটান যায় তোমার মামার সাথে কথা বল। তারপর ওদিন কই কোর্টে গেলাম, দাদায় আবার কোর্টে এক উকিল, উনি নানুষ ক্লাবের সদস্য, ওনার একজন উকিল ভালো উকিল, ওনার সাথে কথা বলা ইয়া করছে, তোমার কারণে আজকে এই দশা। আচ্ছা তুমি কি কি হয়েছে পুরা ঘটনা হয়েছে? আর ওনায় আমারে বললো তুমি চিন্তা করো না আর কাইন্দো না, তোমার বাবারে যেমনি হোক সুরাম, আর তুমি তোমার নানির বাসায় যেমনি হোক তোমার যদি গাইলো তারপরে যাইবা, তোমার কারণ তোমার মায়ে গেলে একটু ইজি হয়ে যাবে, আর তোমার বাবা একটু তাড়াতাড়ি খারাপ হয়ে বইসারা যে কিছু দিছে বের হওয়া মানে ছয় থেকে সাত মাস লেগে দিতে পারে। আচ্ছা আমি এই শুনে আরো কান্না যত যাওয়ান লাগবো। তারপর গেছি মা যাওয়ার পরে তোমার লেগে মনে মন। তারপর কি যাই তোরা খাই আইস আমার তোর নানি ভাই জিয়া এসে, আমি কই কি যাই মা যখন কইছে যাইয়া দিই কাপুর ছুটান যে কেমনে মার সাথে কথা বললে দেখি। তারপর মারে বললাম যে মা যতই বলে গা আমার লেগে আজকে মন মায়ও কান্দা কিনা আমি জাবরাই ইয়ার পরে যে ওর লেগে আজকে তিন চারটা ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। তারপর মায়ে মামাকে বলতো আর অনেক মামলা যাই হয়েছে ওর জেল খাচ্ছে আর বেশি দিন রাখতে পারতেন না, এছাড়া চাই দেন আমার পোলা পাইন না কষ্টে কষ্ট করতেছে, আমি তো খাইতেছি আপনাকে নি আমার পোলা পাইন কিন্তু কষ্ট করতেছে না ওরা চাই দেন। তারপর কই মামায়েরা কয় কি ও আইলে আরো বেশি ইয়া করবো উলাইব আর আর আমাকে আইয়া আরো বেশি মায় দুর্গ তারা। এছাড়া আমার আব্বু বলছে জেল থেকে আমি বের হইতে পারলে ওদের একটা খানপুর হাসপাতালে পর্যন্ত নিয়েছে, নিয়া কয়দিন ছিল দেখছো তো এটি নিয়া পত্রিকায় সুদ্ধা দেওয়া হয়েছে। তারপর তুই তোর বাবা থাইকা কয়দিন জেলে থাইকা একটু ভালো ইয়া হোক, আমি তো বুঝি যে আবু ভালো হইতো না আর আর আগের চেয়ে অনেক ভালো হয়েছে। আর অনেক পর্যায়ে মামারে আমি যেমনি বললা মানে মিল আর ইয়াটা বলতেছি যে তুমি বাদী পক্ষ গেলে মামা ইজি দিয়ে দেবো।
তারপর বাবা জেলে আছে,
হ্যাঁ জেলে। তারপর আবু বলতো তুই তোর মামার কাছে যে ভাই যতই হোক বাবা তুমি কিন্তু ওই ভাই যেও না
জেলে থাকো অবস্থায়।
হ্যাঁ জেল থাকছি।
তুমি কি রেগুলার দেখা করতে বাবার সঙ্গে?
মানে ডেলি যাইতো বলতে আমি দুই দিন একদিন দুই দিন একদিন পর পরই যাইতো।
তোমার মা যেত?
হ্যাঁ মায়ের যাওয়ার চেয়ে সরস তামগো নিয়ে আর কি। মা মামা
তোমার মা তখন কোথায়? তোমাদের সাথে
না নিজেদের বাসায়
তখন আসে নাই
না। তার
তুমি তোমার ভাই বোন ছোট ভাই বোন মিলে কোথায় থাকতা?
আমাদের নিজের বাসায়
রান্না বাড়া করে খাওয়া তোকে
মানে কাকি খাওয়াইতো আর মাঝে মাঝে ভালো কিছু রাঁধলে নানির ভাই যা খাইতো।
কি হচ্ছিল মানে তোমার মা কি বলতো মার সঙ্গে যোগাযোগ করতে? মা কি বলতো?
মা বলতো তোর মামাদের আমি তোর মামাদের বলতেছি অনেক ইয়া করার লিগিয়া আমি তো বুঝতেছি তবে অনেক কষ্ট হইতে আছে। আমি তোর তোর
মা চাইতো যে মিটমাট করে ফেলো।
হ্যাঁ আর আমার মা মোট কথা হচ্ছে কি আমার মামানির কথা আমার মামাই চলে আর কি কাগলগে এমন করছে। তারপর মামানির হাতে ভয় ধরছি মামার অনেকবার পায়ে ধরছি, মামারে আমি পরিস্থিতি শিকার। তারপর দশ দিন হয়েছে আর কি, কয়েকি আবু বলছে, তারপর আবুরে কি জানি বলছে আমার প্রিয়া গেছিল আর কি একদিন নেই, আবুর যেমনি কাকবর দাদাই গেছিল দেখা করতে, তারপর যেমনি বলছে বলার পরে
বাবা বলতো যে তুমি
ওই বাসে যাও না, আর কারণ আমি তো জানি আবুরে চূড়ান্তে হইলে এক মাসের ভিতরে চূড়াইতে হইলে ওই ভাই যাওয়া লাগবে, আমি যেমনি হোক বাবার চূড়ান্তে চেষ্টা করতেছি। তারপর আবু যেই দিই হোক অন্তে এই জেল থেকে তো আমার মারতে পারতো না, আমি যেমনি হোক বাবার চূড়ান লেগে যাম। তারপর একদিন আবু বলে তুমি যাও বাবা, তুমি ওবে যাও, তোমার মায়ের জন্য কথা বাই ধরে যাবো। তারপর আমি গেছি মায়ের লগে, তারপর মায়ের কয় আচ্ছা আমি দেখি। এই সময় মায় বলতো আমরা আমগো সামনেও বলতো আমি আমগো ছাড়াও আর কি বলতো, এক কথা দুই কথা আমার মামানির সাথে তোকা থেকে আমার মায় আর নানি ওই ঘরে খাওয়া বন্ধ করে দিছি। আর মায় বলতেছে যে তোর বাবারে আমি নিজে যে ছুড়ে লইম তোদের কামার লাগাইতাম না। তারপর কি তোর বাবার সাথে দেখা করতে যাবো যে এত টাকা দিয়া তোর বাবা আইবো, আমাকে আইতো না মনে হয় আর তুমি যাইবা কেটে। তারপর মায়ের যাওয়ার চেষ্টা করছে গেছিল আর কি, যে তুমি গেছে আমাকে নিয়ে গেছিল, আমার নিয়ে গেছিল ওই সময় আর কি জেলটা দুইটার পরে অফ করে দেয় আর আবু আসতে পারে নাকি। এছাড়াও আর মুখে কাছে জানি শুনছে মামায়, তারপর মারে অনেক গালাগালি করে যে
এটাই বলার ছিল এখানে আসলে যে এরপরের স্টেপটা হচ্ছে এটা। খুব সহজেই কল্পনা করা যায় যে যে বোনকে তারা সাপোর্ট দিয়ে এই যে মামলাটা করলো, খুব স্বাভাবিক ভাবেই সেই বোন কিছুদিন পরে মানসিক ভাবে দুর্বল হয়ে যাবে তার হাজবেন্ডের প্রতি, তার সংসারের প্রতি, কারণ তিনটা ছেলে মেয়ে তখন, তোমরা তিন ভাই বোন না, তো দুর্বল হয়ে যাবে এবং এই মামলাটা আদৌ টিকবে না, যে কোনো ভাবেই হোক সেই বোনের জন্যই তাদেরকে আবার ছাড়িয়ে নিয়ে আসতে হবে। এইখানে মাথা গরম করে এইভাবে ইনভলভ হওয়া, ফ্যামিলির ইনভলভ হওয়া মানে হচ্ছে সম্পর্কের মধ্যে একটা কঠিন দাগ ফেলে দেয়া, এবং ওই সময়টাতে মাথা ঠান্ডা রাখাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল যেটা ফ্যামিলির কেউই করেনি। এখন এরপরে গালিগালাজ হবে, যেটা আমরা তাই মানে এক কল্পনা করছিলাম সেটাই হচ্ছে, খুব স্বাভাবিক। তো তোমার মাকে তোমার মামা গালিগালাজ করছিল এটা, তারপর
তারপর নানি আর আমার মায় একসাথে থাকতো না আর খায় নেই আর কি, নিজের এই একলা ভাগ করে খাইতো। আর ওই টাইমে মামানি বুঝতে পারছে যে এই কিস্তি আর টিকতো না, তোমার তো যতই টাকা নষ্ট করি সামনে আর কিছুই তো না, তোমার বোনে যদি যায় তাইলে তো আর কিস্তিটা বাতিল হয়ে যাবো। তারপর মামা আবু আর কি কেসের আর কি একটা হাজিরা ডেট হয়েছে ইয়া দিন পরে, আবুরে ধরে নিছে সবে বড়াতে একদিন আর কি, এদিনকে সবে বড়াত এদিনকে ধরে নিছে, আর হয়েছে যে পনেরো দিন মানে রোজা আর কি শুরু হয়েছে আর কি, ফার্স্টে রোজা। তারপর
তখন ওই সময়টা থেকে তুমি লেখাপড়া স্কুলে যাচ্ছিলে নাকি একবারে পুরোপুরি বাড়িতে
পড়া ছিল, পরীক্ষা চলতেছে, টেস্ট পরীক্ষা দিয়েছি,
তুমি তুমি বাড়িতে বসে?
হ্যাঁ আমি এক পরীক্ষা দিতে দ্বিতীয় পরীক্ষা দিতে পারিনি।
দেখেন ম্যাথটা কাটটা কত লেভেলে হতে পারে। ওকে,
তারপর মানে রোজা শুরু হয়েছে আর অনেক জেলের মিলে তো খাবার তেমন একটা ভালো দেয় না, আর আবু আমার ভালো খাবার ছাড়া খাইতেও পারে না। তারপর আবু মানে রোজা রাখলো, জেলে রোজা রাখতেছে। তারপর আবু আর কি যে উকিলে বললো তোমার মামার ছাড়া তো হইতো না, তারপর আমি চেষ্টা করবো। তারপর অনেক ঘুরা মুড়ার পরে তারপর মানে যার যে মনে হাত পায়ে ধরা লাগে, যার সামনে জীবনে কথা বলতাম না তারও হাত পায়ে ধরা লাগতেছে না, তারপর আবুরে একদিন হাজিরা ডেট হয়েছে, এমন দিন তোমার মা নিয়ে এসো, আমি বলছি যে মায়ের রাজি হইতে পারে। তারপর মামার সাথে আমি মামার হাতে ধরছি, কয় যা তোর বাবা যদি ভালো হইতো না, মানে যেদিনকা রোজার পনেরোটা আর কি ওইদিনকা, তোর মামা বাবাই তো আর ভালো হইতো না, তোর দিকে চাইয়া যে আমি যামুনে হাজিরা দিতে, আর যদি বাদীপক্ষ না যায় তাই তোর বাবা জামিন পেলে। তারপর এটা বলছে আমরা তো শিওর যে আব্বু এই অনেক খুশি। তারপর গেলাম থানার মধ্যে, তারপর কয় পুলিশের সাথে দেখা হয়েছে, পুলিশের সাথে দেখা হয়েছে মতন ভাই তোমার মা হেরা আসতে কেউ আমি কেউ আসে নাই আর বলছে কেউ আসবো না, না আসলে বেলে দিয়ে দেবো, হ্যাঁ দিয়ে। তারপর কিছুক্ষণ পরেই দেখি যে আমার মামা আসছে, মামা আসছে মতন, আমরা মামার অনেক জানি তো যে কোর্টে কত লোক থাকে। তারপর এতজন মামা লোকের সামনে মামার বলি মামা যে আপনি বলেন, আপনি তো বলছেন যে না 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 তোর বাবার ভালো হইতো না আর জীবনে ভালো হইতো না। আর মামার একজন বাইরার আর কি বাইরার ছেলে একজন উকিল, ভালো উকিল ওনার দোস্তরা, তারপর না না তোর বাবার ভালো হইতো না এটা সেটা বলতেছি আর কি। তারপর আর একটু কিলে জিজ্ঞাস করে তোমার মামার হাতে ধরো, দেখো মামা দো যতই হোক মামা বাকি না মনটা বলতে পারে,
মানে এটা তোমাকে শিখিয়ে দিচ্ছে
আর কি। তারপর আমি পায়ে পর্যন্ত ধরছি মামা, মামা জারি দিয়ে ফালাই দিচ্ছে আমার, কয় তোর কারণে আজকে এইসব তুমি করলে কি আরো সামনে আরো অনেক কিছু দিতে পারে, নাম শুনতাম না তোর বাবা সাদা বুক করে। তারপর জানি কারণ মার বুঝে থুয়েছি যে মামাই যাই আর কি আপুরে জামিনে ছুড়ে আনবো, আর মামা উল্টাটা করতেছে। তো এই হাজিরা আসতো না যদি মামা যদি উল্টা সাক্ষী দেয়। তো সামনের হাজিরা যতই মামাই বলুক মারে আমরা নিয়ে আসবো, এটা তো শিউর সারা পাইব। তারপর যেমনি হোক অনেক উকিলে কি করছে জানি না, তারপর আমার কারা আমাকে করে আর কি দাঁড়া করেছে আমারে আমার বাইরে। মনে মনে আমার বাবার সাক্ষী দিচ্ছি যে আমরা এখন আমার
তুমি এই যে এই বয়সে কোর্টে যে দাঁড়ালে তুমি আর তোমার ছোট ভাই, তোমার ছোট ভাইয়ের বয়স কত তখন?
তখন 13 বছর
বয়স। তোমার ভাই কেন দাঁড়ালো কোর্টে?
কারণ আমার ভাই আমার আমার জন্য কিছু মামলা দিচ্ছে, আমি তো উল্টা সাক্ষী দিতে পারি, তাই আমার বাইরে আর কি দাঁড়া করেছিল সাথে।
দাঁড়ানোর পরে কি হলো ঘটনা?
তারপর আমাদের জিজ্ঞাসা করছে তোমার বাবাই কি ইচ্ছা করে এমন করছে। আমরা
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। এই প্রশ্নের উত্তর আমরা পাবো মাত্র 4 মিনিট পর রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। একটা কিশোরের বেড়ে ওঠার জন্য সুস্থ পরিবেশ দরকার, এবং সেই পরিবেশের প্রাথমিক সূতিকাগার আমরা যদি বলি সেটা হচ্ছে তার পরিবার। অর্থাৎ যে পরিবেশের মধ্যে সে বড় হচ্ছে সেই পরিবেশই তাকে ঠিক করে দেয় সে কি ধরনের আচরণ করবে। যেই আচরণটার জন্য আজকেও লাখ লাখ মানুষের সামনে নিজের অপ্রিয় সত্যগুলো বলছে, ওর জীবনে যত বড় দুর্ঘটনা ঘটে গেছে যেটা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি, খুব শীঘ্রই সেটা আমরা জানতে পারবো, সেই যে ঘটনাগুলো সে ঘটনার জন্য ওর শক্তিশালী ব্যাকগ্রাউন্ড ওর এই পরিবারের আচরণ এবং একটা অসুস্থ পরিবেশের মধ্যে বড় হওয়া। আমাদের দেশে প্রতিনিয়তই এরকম সামাজিক পারিবারিক গণযোগের কারণে অসংখ্য অসংখ্য কিশোরের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। আমাদের এই জায়গাটিতে অনেক অনেক বেশি কনসেন্ট্রেশন দেওয়া উচিত। আমরা মাত্র 4 মিনিট পর আবারও ফিরে আসছি প্রতীককে নিয়ে। ওকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/keedria.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি আমার এই অনুষ্ঠানের মেম্বার হয়ে যাবেন। আবারও বলছি ঠিক 4 মিনিট পরে ফিরে আসছি।
বলিব সত্য বলিব, রিচার্জ ইওর স্যার।
উকিল প্রশ্ন করছে যে কোন একটা প্রশ্ন সেখান থেকে আবার বলা হয়। তারপর
তারপর উঠে দাঁড়ানোর পরে আমার মানে আমরা বলতে লাগলাম যে কিভাবে ঘটনাটা ঘটছে, মানে আবুর আর কি বাঁচানোর জন্য অনেক কথা বলতাছি, মিথ্যা সত্য মিলেই বলতাছি। তারপর
এগুলো কি তোমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছিল? উকিল আগে শিখিয়ে
দিয়েছে, উকিলে শিখিয়ে দিয়েছি।
উকিলে কি কি শিখিয়ে দিয়েছে?
বলেছে তোমার বাবা ওই বাইজা ঝগড়া করতে যায় নাই, যে তোমার মা নিয়ে আসতে গেছে, তারপর তোমার মায় উল্টাপাল্টা তোমার বাবার বলছে, তারপর তোমার বাবার জিদ দিয়ে এই কাজগুলা করছে, এসব শিখিয়ে দিছে আর কি।
আচ্ছা, তোমরা ওই শিখার অনুসারে কথা বলেছো?
হ্যাঁ।
ওকে, তারপর?
তারপর উকিলে আমাদের কথা শুন না বিবেক, তারপর আবুরে আর কি জামিন দিছে আর কি। জামিন দেওয়ার পরে
ওই সময়টাতে তোমার মামারা সাক্ষী দেয়নি উল্টাপাল্টা? যেটা
মামারা ছিল না, মামারা
ছিল না। আচ্ছা,
মামার ছিল না, তারপর উল্টাপাল্টা সাক্ষী দেয় নাকি। তারপর আব্বু শুনছি যাবেন, তারপর আবার গেছি, অনেক খুশি তো আব্বু যে আব্বু আসবো, ঈদের মাত্র আর 15 দিন বাকি, আর আব্বু অনেক খারাপ হয়ে আমরা মনে করছি যে আব্বুর সাথে ঈদ কাটাতেই পারতাম না। তারপর গেছি, তারপর আবুরে বললাম যে আব্বু তুমি আর 15 দিন পরে সারা পাইবা। তারপর আব্বু শুনে খুশি হয়েছে, তারপর মানে আর কি বিকেলে, তারপর সারা পাইবো যা সকালে আর কি, যারা বিকেলে একদিন আর কি থাকা লাগে রাতটুক থাকে আর কি, সকালে যারা সারা পাইবো আর যদি বিকেলে হয় তারপর সকালে আর কি সারা পায়। তারপর বিকাল হইতাছে মানে 3টা, তারপর আমার ফুফু আমি আমার ভাইয়েরা গেছে, তারপর 4টা বেজেছে, তারপর
তারপর আবু আসবো, আমরা যা জানি আর এখন ওরা এটা এটা করতে বসে দিচ্ছে, আর আমি ওই সময় আমার ভালো হয়েছে, আর আমরা তো ক্রিকেট খেলা পছন্দ করি অনেক। তারপর কমিশনার আছে না, জেলের কমিশনার, ওরা জেলখানায় অব্দি আর কি থাকে ওদের সাথে আর কি, সবাই মানে ছোট বাউন্ডারি পরে যে গরুর ক্রিকেট ক্রিকেট খেলছি, ক্রিকেট খেলার পরে অনেকক্ষণ ক্রিকেট খেলার পরে হঠাৎ করে দেখি আবু বাইরে জামা কাপড় নিয়ে, আবুরে যাবাই ধরলাম যে কান্নাকাটি করতেছি, তারপর আবুর দেখি মুখ চোখা শুকিয়ে গেছে, দাড়ি গুলা বড় বড় হয়ে গেছে, আবু অনেক খাবার দাবার নিল আর কি, রোজার সময় তো
কয় মাস পরে বের হলো,
পাকা এক মাস 30 দিন 29 দিন আর কি,
29 দিন। তারপর কে কে ছিল ওই সময়টাতে বের হওয়ার সময়? তুমি ছিলা?
হ্যাঁ আমি ছিলাম।
আর
আমি ছিলাম, আমার কাকা ছিল, আমার ফুফু ছিল, আর আমার একজন ভাই ছিল, আমার আব্বুর বন্ধু।
তোমার মা আসেনি?
হ্যাঁ না, মা আসলে তো আবুরে মায় অনেক ভয় পায়, উনি যদি আবার ওই জায়গায় যদি উল্টা পাল্টা মান সম্মান মার নষ্ট হয়ে যায়,
এই ভয় আসেনি?
এই ভয়
মা তখন কোথায়? তোমাদের বাড়িতে?
নানি বাসায় থাকে কিন্তু আলাদা খায়।
নানির বাসায় থাকে কিন্তু আলাদা খায়? চিন্তা করে দেখুন মানে ঘটনা কত জটিল হয়ে গেছে এই সামান্য রাগারাগিকে কেন্দ্র করে। তোমার নিজের কাছে খারাপ লাগতো না যে তুমি যদি ঘটনাটা না ঘটাতে তাহলে তোমার বাবা মা?
হ্যাঁ এখনো তো আমি এটার জন্য অনেক খারাপ লাগে যে কি কারণে কি এতে কি হয়ে গেল।
আচ্ছা ঠিক আছে, তারপরে তুমি কি করলে বাবার সাথে?
তারপর শর্মার নিয়ে আসে নাকি, রোজা বিষ্ট হয়েছে, তারপর ঈদের মার্কেট করে লাগবো না, তারপর ওই মার্কেট করতে মনে নারায়ণ আসিনি, ঢাকে এসেছিলাম আব্বুর সাথে, মার্কেট করে লেগে গেলাম সবার জন্য বাড়ি, আর আব্বু তো ওই সময় বেকার খুব ইয়ে, তারপর মার জন্য জামা কিনে আসার চেষ্টা করছিল আব্বু, আর মার জানে যে মার কোনো দোষ নেই না, মার লেগে একটু মার ভালোবেসে যেই তো অবশ্যই একটু মায়া থাকবোই, তারপর মার মার জন্য জামা কিনলো, জামা কিনার পরে আমরা তো জানি না যে মারে আনবো, আনার চেষ্টা করবো, তারপর মার জন্য জামা কিনে নিয়েছি, তারপর আমার সবার জন্য নিয়েছি, আর কয়েকদিন পরে আর কি মারে আনার জন্য, সামনে ঈদ রমজানের ঈদ, মারে আনার জন্য লোক পাঠায়, মায়ে আয় না, তারপর একদিন দুদিন অনেকজন পাঠানোর পরে ঈদের পরে মায়ে আর কি আসছে, ঈদের 15 দিন পরে আসার পরে সবাই মায়ে কান্নাকাটি করতেছে যে আব্বু বুঝতে পারছে আব্বু আর এমন একটা জিদ দেয় নাকি।
আমাদের কতদিন পরে মাকে নিয়ে আসলো?
2 মাস পরে।
ও বাড়িতে এসে তোমার বাবা আরো 1 মাস থেকে একা একাই আলাদা, তারপরে তোমার মাকে নিয়ে আসলো, ওই বাড়িতে গেল, নিজে থেকে গেল,
লোকদের নিয়ে নয় স্যার,
লোকদের নিয়ে আসলো। তোমার মা আসলো?
হ্যাঁ আসছে, অনেকজনে বুঝাইছে, নানি কয়দিন আর একলা খাবি সব বুঝাইছে, তারপর যতই হোক তোর এইবারকার যদি না বুঝে আর কিছু করার নাই, বাড়ির এক পোলা নষ্ট হয়ে গেলে কি আর দুইটা তো আছে ওদের দিকে চাই না, তারপর মায়ে আইসে আমরা মনে করছি আব্বু কোনো হালকা কথাই মারে মারবো, মারে দেখি কথাবার্তি ভালোই ব্যবহার ভালোই করতেছে, কারণ আবু বুঝতে পারছে মায়ে যে হেল্প করছে, আর তারপর মায়ের এমন একটা আগের মতন কথা কাটাকাটি করে না, তারপর ভালোই চলতেছে।
তোমার কি হলো? তোমার তো টেস্ট পরীক্ষা দেওয়া হলো না?
হ্যাঁ
জিএসসি। হ্যাঁ তুমি সেখানে কি বাদ পড়ে গেলা?
হ্যাঁ বাদ পড়ছি, কারণ এক পরীক্ষা দিছি আর লাস্টের একটা দিছি, দুইটাই টিকছি, তারপরও বাদ, কারণ আমার অফিসের সব মানে অনেকজন বাদ করছে আর কি, ইতিমধ্যে আমিও বাতিল করছি, আর আমার পরীক্ষা আর কি দিতে পারিনি, আমার ভাই জিএসসি পরীক্ষা দিচ্ছে, দিয়া পাশ করতে দরকার নাই নিয়ে উঠছি।
তুমি?
আর আমি ছোট ভাই এর নাইনে পড়বো, আমি এইটি পড়বো, এলে আর আমি পড়িনি।
তুমি পড়াশোনাই করনি মানে পড়াশোনা ছেড়ে দিলে?
হ্যাঁ।
তোমার ফ্যামিলি থেকে কি বললো?
ফ্যামিলি থেকে বলতেছে যে আমার দাদা যেটা বললাম যে আমার আব্বু হেল্প করছে স্টুডেন্টলি, আমার আব্বুর মামা আর কি লাগে, ওনারা বলছে যে
তুমি প্রায় 1 বছর যাবৎ লেখাপড়া থেকে দূরে আছো, তোমার ওই বন্ধুর সাথে সম্পর্ক আছে, যে বন্ধুর সাথে ক্লাসে সম্পর্ক হলো?
ওরা তো আর পড়ে না, ওদের একটা নিজের নিজের দোকান আছে, একজন একদিকে এসে বাইরে যেতেছে কেউ।
তুমি যে মেয়েটাকে পছন্দ করতা, যে তার জন্য গিফট পাঠালা, তার কি অবস্থা?
আমি ওই সবে আর যাই না ওদিকে, কারণ ওই বলছে যে ওই দিনের আগে কেউ লাইক করতো না, বা যেটি আর কি বললো যে ওই ওই আর জুই লাগাইতে চায় না, কারণ ওই তো জানে আমার শুনছে আমার বিষয়ে সবগুলা কাহিনী, আমি নিজেই বলছি, তারপর আর এতটা কথা বলতে হয় না, ওকে বন্ধুত্ব আছে, বন্ধুত্বই থাকে।
তোমার এখন দিন কিভাবে কাটে?
এই মোবাইল দিয়ে গেম খেলি,
সারাদিন দিয়ে মোবাইল গেম খেলো, যেটা আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার আগে মঞ্জুর তোমার সম্পর্কে পরিচয় দিচ্ছিল। এবং তোমার মোবাইলে ফ্রেন্ডের সংখ্যা, মানে তোমার ফেসবুকে ফ্রেন্ডের সংখ্যা হচ্ছে 2600, তোমার বয়স 17 বছর, তোমার ফেসবুকে ফ্রেন্ডের সংখ্যা হচ্ছে 2600, আর তুমি এই মোবাইলে সারাদিন বসে বসে গেম খেলো, হাত খরচটা কে দেয়?
বাবা। মাঝে মাঝে টুকটাক এটা কাজ করি তো।
কি কাজ করো?
যেমন একজনের ঘর ওয়ালিং করবো, ওর লগে থাকা এটা এটা আগ্রহ দিই।
এটা কি বাবার সাথে থেকে?
না না,
তাহলে ওয়েল্ডিং এর কাজ করো, ইলেকট্রিসিটির কাজ করো।
হ্যাঁ, শিখি। আবার বলছিল যে ওয়ার্কশপের কামে নাকি লাগলে শিখলে ওই গেছিলাম 2-3 দিন বলছে, আর ভালো লাগে না, খারাপ লাগে, কারণ আজ এটা গুজাই হয়েছে, ভালো লাগে না। আর এই কাজে খাটনি বেশি লাগে, আর ওই কাজেও যায় না।
তুমি একটা জিনিস চিন্তা করতে পারো যে তোমার সাথে যারা বন্ধু আছে বা তোমার ছোট ভাই, এরা লেখাপড়া শিখে অনেক দূরে গিয়ে যাবে। তোমার মাত্র 1 বছরের গ্যাপ হয়েছে, তোমার হাতে এখনো সময় আছে। তোমরা একসময় ম্যাট্রিক পাস করবে, মানে SSC পাস করবে, HSC পাস করবে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, ওদের জীবনের সাথে তোমার জীবনের আকাশ পাতাল পার্থক্য হবে। তুমি তো আমাদের অনুষ্ঠান শোনো, শোনো না?
হ্যাঁ।
এই অনুষ্ঠানে তো ধরনের অতিথিরা আসে।
হ্যাঁ।
তো এটা বুঝতে পারো যে তুমি একবারে নিশ্চিত একটা অন্ধকার ভবিষ্যতের দিকে যাচ্ছ।
জানি, কিন্তু আমার
তারপরে কি মানে কিভাবে পড়লে তোমার মনে থাকতো? তোমার কি মনে হয় যে টিচারটা কেমন হলে ভালো হতো, কিংবা পরিবারের যারা তোমাকে পড়াশোনা নিয়ে যে এক ধরনের গালমন্দ করে তাদের আচরণ কি, মানে কিরকম হলে তুমি পড়াশোনাটাকে এনজয় করতে মজা লাগতো?
আমার যে টাইম পড়ে এই টাইমে আমার বাইরের দিকে খেয়াল থাকে, আমার পড়া দিকে কোনো
পড়াশোনায় মজা পাও না? কোনো
মজা পাই না
পুরো সময়টাতে, কখনো মজা পাও নি? কোনো টিচার কি তোমার ভালো লাগে?
লাগছে তো, অনেক টিচারের সাথে ইচ্ছামনি ফাইজলামিন করতাম, টিচারের যে আমি যে টিচারের কাছে কোচিং করতাম, ওই এই টিচারের কাছে মানে যাইতাম, বড়লা করতাম, মায়েরও একসাথে কোচিং করতাম, ওই সময় মজা লাগতো।
মানে মেয়েরা একসাথে কোচিং করতো বলে মজা লাগতো নাকি অন্য অন্য কোনো কারণে?
না, মেয়েরা একসাথে কোচিং করতো, সবাই স্যারের আসার আগে আমরা আরেক দেশ ছুটি দেওয়ার আগে সাথে মজা মজা করতাম, এই সময়টাই মজা লাগতো।
কোচিং এর যে টিচার ছিল উনি কেমন বোঝাতো, ভালো করে বোঝাতো?
হ্যাঁ, ভালো করে বোঝাতো। আর স্কুলে গেলে পড়াইতে মজা লাগতো, পড়তে মনে লাগতো।
কেন, টিচার কি গালমন্দ করতো, মারধর করতো?
না, মানে লগের বন্ধু যারা ওরা মানে পড়াই বেশি, আর স্কুলে আর কি বড় না পারলে একটু মারতো। আগে তুই নিয়োগ করতাম যে এই স্যারের ক্লাস করতাম না, এই স্যারের ক্লাসে ঢুকবো, এই স্যারের ক্লাস করতাম না। এমনি
কোন কোন স্যারকে বাদ দিতাম?
অনেক স্যারই বাদ দিতাম।
কেন বাদ দিতাম? তারা কেমন ছিল আচরণ?
তাদের আচরণ ভদ্র ছিল, তারা মানে বুঝাইতো কিন্তু মারতো না। আর যাদের সাথে মানে ইত্রামিনি করে যেত, স্যারেদের ইত্রামিনি করে খেপাইতাম, এই স্যারের টিচার
ক্লাস করতে ভালো লাগতো। কি করবা তুমি, তোমার ভবিষ্যৎ কোন চিন্তা আছে? এই সময়টাতে ভবিষ্যৎ চিন্তাটা আসলে খুব বেশি আসেও না আমাদের সামাজিকতার জায়গাটা থেকে, একটা ছেলের মধ্যে ওই ধরনের এমিং লাইফ ঢোকেও না আমরা যত স্টাডি করে যেটা পেয়েছি। তোমার কোনো ভবিষ্যৎ লক্ষ্য আছে যে এইটা করবো আমি বড় হয়ে, এটা হবো, ওটা হবো?
হ্যাঁ, আমি চিন্তা করছি যে বাইরে যাওয়া।
ধরো তুমি বিদেশ যাওয়ার একটা প্ল্যান করে আছো, বাইরে গিয়ে কাজ করবা।
হ্যাঁ,
সেটা তোমার হলো না বাইরে যাওয়া, তাহলে কি করবা? থাকে না একটা যে নাও তো হতে পারে বাইরে যাওয়া?
হ্যাঁ, নিজে একটা দোকান দিয়া।
নিজে একটা দোকান দিবা? কিসের দোকান দিবা?
যেমন এক্সিলোড, ইন্ডিকার,
এক্সিলোড, বিকাশ, এসবের দোকান দিবা? এইটা করে সারা জীবন কাটাবা?
এইটা কি করে সারা জীবন কাটানো যায়?
তাহলে তুমি তোমার আর্থিক ইনকাম কিভাবে বাড়বে? তোমার ভাই একসময় লেখাপড়া করে অনেক বড় বড় থাকবে, তাদের যে লাইফ স্টাইল হবে সেটা অনেক বেশি সুন্দর হবে তোমার থেকে। তুমি পয়সার অভাবে ঠিক মতো অনেক সময় বিপদে পড়লে চিকিৎসাও করাতে পারবে না, তখন কেমন লাগবে? তুমি এটা জেনে শুনে এটা মেনে নিচ্ছ? তোমাকে এগুলো কেউ বুঝিয়েছে? পরিবারের কোনো সদস্য ঠান্ডা মাথায় ধরে সুন্দর করে বলা এরকম?
অনেক বুঝেছি, কিন্তু পড়ালেখাটা আমার মাথার ঢুকে নেই। আমার পিছিয়ে অনেক টাকা নষ্ট করতে পারবো। আমি তো 3-4টা টিচারের কাছে পর্যন্ত পড়ছি।
শুধু টিচারের কাছে পড়লে যে তোমার পড়াশোনা হবে কে বলেছে?
এইটাই তো, অনেক সময় বেশিরভাগ সময় পড়ার দিকে বয় তো, কিন্তু আমার মানে কোন সময় বাইরে যাবো, ইত্রামিনি কিন্তু ফাইজলামিনি করবো, কার কাছে কি আছে বাইরে খামু, এইসবই আর কি জেন থাকে।
ক্লাসে তোমারই মতো একজন, সে ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে, তুমি পাশই করতেছো না, তোমার মন খারাপ হতো না এসব নিয়ে?
হ্যাঁ, মন তো খারাপ হতো।
তো মন খারাপ হলে নিশ্চয়ই তোমার মধ্যে এরকম আগ্রহ ছিল, কিন্তু সামহাও তোমার ভালো লাগতো না ক্লাসে। তোমার বাবা মা এখন কি বলে, তুমি যে 1 বছর যাবৎ বসে আছো?
বাবা মা আর কি আব্বু বলতেছে যে তোর একটা ভালো জিন্স কোম্পানির ওই জায়গায় লাগাই দেই, বাইরে ওই জায়গা থেকে সি 5-12,000 টাকা বেতন দিব। আব্বুরা একজন বন্ধু মানে আর কি ওই আর কি বিদেশ সাপ্লাই হয় আর কি জিন্স কোম্পানির প্রিন্ট
গার্মেন্টসের কাজ।
তারপর ওই জায়গা তোর শীতকালে বাইরে ওই ভালো টাকা ইনকাম আছে আর কি এটা বলতেছে আব্বু। ওই কদিন পরে আমি এই যে কতদিন আগে বলছে আর কি মানে যেটা আমি পাসপোর্ট করতে তো 18-র নিচে আর করা যায় না, বুঝছি আর কয়দিন তুই চেষ্টা কর বাইরে গেলে তার ভালো টাকা।
আচ্ছা তো তুমি এখন ওই ধরনের কাজের দিকে যাচ্ছ?
আমার নিয়ত আছে ওই আব্বু যেটা বলছি এটি।
দেশের বাইরে পাঠাতে গেলে যে টাকা লাগবে সেই টাকা কি তোমার ফ্যামিলি দেওয়ার সামর্থ্য আছে?
হ্যাঁ অবশ্যই।
কি করে তোমার ফ্যামিলির অর্থ ইনকাম কিভাবে মানে কিভাবে আসবে? তোমার বাবা কি করে?
আব্বু মানে বললাম এটা সিন্ডিকেটে যেটা জায়গা জমি
ওই কাজটা করে।
হ্যাঁ
তোমাদের ওই অর্থ আছে, তোমরা চাইলে বেহান দেশের বাইরে যেতে পারো। কোন দেশে যাবার নিয়ত করেছো? কোন দেশে যাবার?
রাষ্ট্র তো বলছি ছোটখাটো রাষ্ট্রের যেমন সাহস আর কি সাহস যেটা বলে সাহস লাগে না একটা বাইরে গেলে থাকা।
তোমার বয়স মাত্র 17 বছর, তোমাকে এখন পাঠানো যাবে? তোমাকে তো তুমি তো চাইল্ড লেবারের পর্যায়ে পড়ে যাবা।
মানে আর কি আমার গ্রামের লোক বলতেছে যে ছোটর আগে গেলে অনেক আদর করে।
ছোটরা গেলে অনেক আদর করে? তোমাদের গ্রামে এরকম গেছে?
হ্যাঁ আমাদের গ্রামের গেছে, আমার তো ছোট পর্যন্ত গেছে, ক্লাস 6-7 পর্যন্ত গেছে।
এরকম ছোট গেলে আদর করে অনেক? এটা তো নিয়ম নাই, তুমি নিয়ম ছাড়া গেলে যদি কোনো বিপদে পড়ো।
মানে জন্ম নিবন্ধনের কার্ডটা বয়সটা ভাই আর কি।
বয়স বাড়ানো হয়েছে তোমার?
না।
তুমি যে রাগারাগি আচরণ করে আজকে এই অবস্থায় এসছো বা তোমার মধ্যে যে এই যে রাগ রাগের প্রবণতাটা, এটা কি কারণে হয়েছে বুঝতে পারো? তুমি যে এত রাগি বা তুমি যে ধরনের ড্রপ আউট হয়ে গেলা স্কুল থেকে, পড়াশোনায় পারলা না ঠিক মতো করতে, ইচ্ছাও করে না, এটা কেন হয়েছে তুমি নিজে বুঝতে পারো?
ছোট থেকে মানে খারাপ বন্ধুদের সাথে চলার কারণে।
খারাপ বন্ধুদের সাথে চলাফেরার কারণে? আর এছাড়া বাবা মায়ের কোনো আচরণ কি তোমার মধ্যে?
বাবা মার ঝগড়া মানে যেই ঝগড়াঝাটি করতো এটা আমার ভালো লাগতো না, মাথা জিত লাগতো, এক সময় আমি করতে পারি যেতাম না।
এরকম বের হয়ে গেছো তুমি?
হ্যাঁ।
কয়দিন বাইরে থেকেছো?
মানে যেটা আমি বুঝতাম যে মারতো না বুতো মানে টকা তো হয়ে যায় এই টাইমে আমি অনেকদিন বাইরে ঘর থেকে মানে বের হয়ে যেতাম।
বের হয়ে গিয়ে
বসে থাকতাম, বলতাম যে কাজে শেষ হলে আমার ফোন দিয়ে আমি আসবো, ওকে বললে আর কি সরম দিতাম আর কি বাবা মারে যে কাজা ঝগড়া ওরা মানে অনেকদিন পর পরই এক সপ্তাহ পর পরই টোকা দেবি লাগে লেগে বলতাম যাতে তারপর যাতে বুঝে যে পোলাপাইন সরম দিতে আছে তারপর কাজে ঝগড়া লাগে।
বাবা মাকে বলতাম না যে তোমরা ঝগড়াঝাড়ি করো না?
বলতাম তো অনেক।
তোমরা নিজেরা ভাই বোনদের মধ্যে বিষয়গুলো শেয়ার করতা যে আব্বা আমার এই ঝামেলাগুলো ভালো লাগে না এরকম কোনো কিছু?
হ্যাঁ।
তোমার ছোট ভাই বা তোমার?
হ্যাঁ বলতো তো ওই ভাই তার থাকতামই না, আমরা বলতাম মাঝে মাঝে তোমার লোকের কিন্তু জাম গেছো মানে যেটি বলতাম এটা আমি চুপ হয়ে যাই।
তোমাদের মধ্যে কি কোনো ধরনের কিছু মনে হতো যে এখানে আসলে মারি দোষ বেশি বা বাবার দোষ বেশি এরকম জিনিস কি আসতো নাকি দুজন কি একই রকম ভাবে?
না দোষ তো বেশি বাবার, কারণ একজন মানুষ মানে মায়ের খাইলে তো বলতেই পারে, জন্য আরেকজন মারলে একজন মারবো আরেকজন মুখে বলবো স্বাভাবিক বলতে পারে, কিন্তু বাবার মারতো এই বাবার দোষটি বেশি, কিন্তু মারে বুঝাইতাম যে মা তুমি তো বাবার সাথে জীবনও পারবা না, তুমি একটু মুখে মুখে তোকাতুকি না করলে বড় কার্য হয় না, মায়ের বুঝতে দেবে মায়ের কি একটু বেশি আব্বুর সাথে কথা বলতো মানে কেনাকেনি বেশি করতো।
তোমার আব্বু আম্মুর মধ্যে রাগটা এরকম ঝগড়াঝাটি হলে সাধারণত কয়দিন তারা এরকম থাকতো, কথাবার্তা বলতো না, মিশতো না, এরকম কতদিন থাকতো?
2-3 দিন কথা বলতো।
ওই সময়টাতে তোমাদের কেমন লাগতো?
খুব খারাপ লাগতো, আমাদের আব্বুরে বাপ ভাইরা খাওয়া লাগতো, আব্বু জিদ্দে ভাত কলাই দুইটা করতো সেটা করতো রাগারাগি।
ওই সময়টাতে তোমাদের সাথে খারাপ আচরণ করতো বাবা মা দুজনই?
না, বাবা বলতো প্রতীক তোর মারা এইটা করতে কর, আর ওই কি আবার আব্বু মায়া বলতো যে প্রতীক তোর বাবা হ্যাঁ ওইটা আছে নিয়ে দি সব আর কি বলতো, দুজনে আর কি কথা বলতো কিন্তু আমারে মাঝে নিয়ে রাখতো যে প্রতীক তুই ক হেটা করতে প্রতীক তুই কত মার এটা করতে আর কি।
তুমি কি করতে?
করতাম আমার কর লাগতো।
তুমি কি বলতো যে আব্বা এটা বলছে?
হ্যাঁ আব্বা এটা বলছে মা, আবার আবুরে যে বলতো মা এটা বলতো।
তুমি যখন এই ধরনের আচরণ দেখতো তোমার ফ্যামিলিতে, তোমার যে লাইফ স্টাইল তোমার যে আচরণ বন্ধু বান্ধবদের সাথে মেশায় এগুলোর মধ্যে কি কোনো প্রভাব পড়তো?
না।
স্কুলে গিয়ে দেখা গেল তুমিও বন্ধুদের সাথে খারাপ আচরণ করতেছো, তুমিও ঠিকমতো কথাবার্তা বলতেছো না, তুমিও কথায় কথায় রেগে যাচ্ছ, এই ধরনের কোনো আচরণ পড়তো?
না এই ধরনের আমার কখনোই হয় না, আমি কেউ সাথে রাগারাগি হই না অযথা।
আচ্ছা আর সংসার নিয়ে তোমার আইডিয়া কি? মানে সংসার বলতে তো বুঝো বাবা মা ভাই বোন ছেলে মেয়ে সবকিছু মিলে পরিবার, পরিবার নিয়ে তোমার আইডিয়াটা কি? মানে পরিবার বলতে তুমি কি বুঝো?
আমি যেটুকু
তুমি যা দেখলা তোমার এত তো 17 বছর বয়সে পরিবার বলতে তুমি কি বুঝো?
আমি যেটুকু বুঝলাম যে পরিবার হইছে যে মিলামিশা থাকা, একজন আরেকজনের মানে কষ্টে বুঝা, কষ্ট বুঝা, যে একজন আরেকজনের দুঃখ বুঝা, কিন্তু একজন জকার লাগলে আরেক একজনের জিদ্ধা হলে আরেকজন চুপ হওয়া যায়, এটাই আমি বেটার মনে।
তুমি যদি তোমার বাবা মায়ের সুস্থ সম্পর্ক পেতা, সুন্দর একটা সম্পর্ক পেতা, এই যে ঝগড়াঝাটি যেটা করে সেটা যদি না থাকতো, এবং একই সাথে তুমি যদি স্কুলের টিচার যে স্কুলে গিয়ে তোমার পড়তে ভালো লাগে এরকম পরিবেশ পেতা, বা তোমার ওই যে কানে ধরা, হাত দিয়ে যে কানে ধরে দেখা বয়স যে ঠিক আছে কিনা, ওইটা যদি না করা হতো তোমার সাথে ছোটবেলায়, তোমার আজকে কি লেখাপড়া থেকে এই অবস্থা হতো? তোমার কি মনে হয়?
মনে হয় পড়ালেখা নিয়ে
একটা অনিশ্চিত যাত্রায় হচ্ছে এই এই ছেলেটি প্রতীক। তার ভবিষ্যৎটা আসলে এমনও হতে পারে যে আরেকটি অপরাধের গল্প, কিংবা এমনও হতে পারে সে নিজেই পরিবার বা সমাজের জন্য বোঝা, কিংবা এমনও হতে পারে সে হয়তো সিডি, আমরা যেটাকে বলি ডার্টি টিপিক্যাল অ্যান্ড ডেঞ্জারাস থ্রিডি জব, যেটা দেশের বাইরে গিয়ে করতে হয় সেরকম কোনো জব করবে। লেখাপড়া থেকে ও পুরোপুরি ডিটাচড হয়ে গেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ওর বয়স 17, ও লেখাপড়া ড্রপ আউট হয়েছে যখনই দেখেছে ওর ওর ছোট ভাই একই ক্লাসে ওর সমান হয়ে গিয়েছে, তখন ওর লেখাপড়ার প্রতি আর কোনো আগ্রহ নেই। আমরা আমাদের পরিবার থেকে, সামাজিকতা জায়গাটা থেকে যদি কোনো সন্তান এই ধরনের হয়, তার প্রতি কোনোভাবেই যেন আমরা নির্দয় আচরণ না করি। মনে রাখতে হবে যে একটা সন্তান যে পরিবেশের মধ্যে বড় হয় সেই পরিবেশই সে অ্যাবজর্ভ করে, এবং তাকে সুস্থভাবে বড় করার জন্যে কোনোভাবেই হাল ছাড়াটা উচিত নয়। সে যদি একবার না বোঝে তাকে 10 বার বোঝাতে হবে, 10 বার না বুঝলে তাকে 100 বার চেষ্টা করতে হবে। এবং একটা জিনিস মনে রাখবেন, সবাই একই ধরনের মেধা নিয়ে দুনিয়াতে আসে না। কেউ দেখবেন খুব অঙ্কে খুব ভালো, ইংরেজিতে খুব ভালো, কেউ দেখবেন খারাপ। যে হয়তো অঙ্ক ইংরেজিতে খারাপ সে হয়তো অন্যদিকে ভালো। সুতরাং একটা বিষয় নিয়ে একজনের ভালো গুণ গুণাবলী নিয়ে আরেকজনকে খোটা দেয়া বা আরেকজনকে ছোট করে দেখার কিন্তু কোনো সুযোগ নেই। প্রত্যেকটা মানুষই ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটি নিয়ে দুনিয়াতে আসে। সবাই যদি একই রকম হতো তাহলে দুনিয়াটা তো মানে এত বৈচিত্র্য থাকতো না। হ্যাঁ, সবাই তো সায়েন্টিস্ট হয়ে যেত, সবাই তো আপনার BBA করে, সবাই তো মানে একেবারে ভালো ভালো জব করতো। আসলে ব্যাপারটা সেরকম না। কেউ হয়তো খুব ভালো একজন কৃষক, কেউ হয়তো খুব ভালো রিক্সাওয়ালা, কেউ হয়তো খুব ভালো বিজনেসম্যান, কেউ হয়তো খুব ভালো সরকারি চাকরিজীবী, কেউ হয়তো কিছুই করে না, খুব ভালো একজন কবি। এই যে ভালোর ব্যাপারটা প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে, কিন্তু সেটাকে আবিষ্কার করাটা খুব জরুরি। আমাদের পরিবারগুলোতে আমরা যেন এই সন্তানদের প্রতি এই জিনিসটাকে একটু হলেও খেয়াল রাখি, অন্তত তাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য বাবা মায়ের সুস্থ সম্পর্কটা খুবই জরুরি।
প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমরা 5 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব। 5 মিনিট পর আমরা আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলি বসত্ব বলিবতে। ডক্টর তাজুল ইসলাম, যিনি আমাদের নিয়মিত একজন সাইকিয়াট্রিস্ট, অনুষ্ঠানটি শুনে মতামত প্রদান করেন, তিনি আজকে প্রতীকের জীবনের অপ্রিয় সত্যগুলো শুনে কি বলবেন সেটা আমরা ছোট্ট একটা বিরতির পর আপনাদেরকে জানাবো। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আর একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আর যে কি বিয়া রয়েছে আপনার সঙ্গে, আমরা এই মুহূর্তে কথা বলছি আমাদের নিয়মিত একজন সাইকিয়াট্রিস্ট, যিনি অনুষ্ঠান শুনে মতামত প্রদান করেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, আপনি তো প্রতীকের ব্যাপারটা শুনলেন, পুরোপুরি পারিবারিক একটা গণযোগকে কেন্দ্র করে ওর জীবনের যে দিক নির্দেশনা ছিল সেটা একেবারে স্ম্যাশ হয়ে যাওয়া, লেখাপড়া থেকে ঝরে পড়া, কি বলার আছে আপনার?
যা বলবো সত্য বলবো অনুষ্ঠানে সম্মানিত শ্রোতা, আপনাদেরকে আজকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অতিথি চতুর্থ অল্প বয়সে 17 বছর, সেই থেকে জিনিসটা এখানে লক্ষণ খুব বেশি অন্যদিকে যায়নি, এখানে তেমন কোনো অপরাধের কাহিনী নেই। আমরা অনুষ্ঠানে সাধারণত জানি যে খুব অপরাধ নয় করে এরকম লোক এসে তার সংশ্লেষণ করে, এখানে প্রতীকের তেমন কোন অপরাধের কাহিনী নেই। কিন্তু যেটা আছে সেটা হচ্ছে যে তার জীবন বন্ধ হয়ে গেছে তার পরিবারের কারণে, তার মা বাবার সঙ্গে পরস্পরের যে কারণ, তাদের বাবা তার ব্যাখ্যা করতো, মা বাবা মারধর করতো, কিন্তু মাও তাদের ব্যর্থ নেই, মাও কিন্তু দেখার থেকে কথা বলা মানে হার না দেওয়া। স্বামী স্ত্রী দুজনের কারণ মানে আপোষ স্বামীটা বা সমঝোতা করার কোনো প্রশ্ন আছে না, যারা জগাঘাটি খুবই করে, কিন্তু ওই যে ছেলে সন্তানের জন্য বা অন্যান্য কারণে সামাজিক এবং আইনগত নৈতিক কারণে তারা তার সঙ্গে সংসার করতে চায়। তারা মেনে চলে গিয়েছিল, কিন্তু প্রত্যেকের মা বা তার মা বাবাকে বুঝে বা বাইরেকে বুঝে যে এটা ঠিক করো নাই, আমাকে সংসার করতে হয়েছে, আবার তুমি সংসারে শুরু হয়েছে। তারা কিন্তু আমরা লক্ষণীয় যে তারা জঙ্গাজাতিও করতেছে, আবার চাইছে তারা সংসারও করতেছে, নিজেরা ত্রুটি হচ্ছে না কিন্তু একটা কথা কিন্তু সংসার করতেছে। কিন্তু এর ফলশ্রুতিতে ছেলে মেয়েদের কি হচ্ছে, যে এই যে প্রকৃতি, এই যে ওই সময় যা কৃষিতের ক্ষমতা ছিল, যে সময় তার পরীক্ষাটা ছিল, এই যে ইনত্রিশ দিন বা তিরিশ দিন যেটা লন্ডবন্ধ অবস্থা ছিল, এই সময় তার পরীক্ষাটা পুরো বাদ হয়ে গেল। তবে সেই ক্ষেত্রে আমি যেটা বলতেছি যে আমাদের সংসারের ভিতরে কত খাটো সামান্য ব্যাপার নিয়ে আমাদের সামনের মধ্যে জগ্রাজাতি হবে, কিন্তু যদি কখনো দেখা যায় যে এই জগ্রাজাতি অনবরত লাগাতার হতে থাকে, তখন শুধু স্বামী স্ত্রীর ব্যাপার নয়, আত্মস্বজন তো সচেতন হতে হবে যে না, তারা আসলে এখন আর এটা স্বাভাবিক পর্যায়ে নেই। আমরা মনে করি মানে সাইকিয়াট্রিস্টের কাছে আসা মানে পাগল হওয়ার পথ আসার আসা, কিন্তু আমরা এই কথাটা জানি না। আমি সবার কাছে এই কথাটা দিনকে অনুরোধ করে দেখতেছি, আপনার সংসারে যদি যখন আপনারা স্বামী স্ত্রীর ভিতরে নিজেদের সমস্যাটা নিজেদের মেটাতে পারতেছেন না, সমঝোতা করতে পারতেছেন না, একজন আরেকজনকে খারাপ জানতেই আছেন, এই অবস্থায় আসলে আত্মস্বজন দিয়ে খুব বেশি সমাধান করা হচ্ছে না। তখন আমি বলতেছি উল্টাটা হয়, আত্মস্বজন কক্ষ টানতে গিয়ে আরো সমস্যার জটিলতা দাঁড়ায়। এ সমস্যা কিছু মানুষের রোগ বিশেষজ্ঞের কাছে অথবা কোনো সাইকোলজিস্টের কাছে প্রফেশনাল হেল্প নেওয়া যায়, কাউন্সিলিং নেওয়া যায়, দাম্পত্য সমস্যার জন্য যে এইভাবে চিকিৎসা দিতে হয় এই ধারণাটা বা এই সচেতনতা আমাদের দেশে নেই। আমি সবাই যারা করছে সবাইকে বলতেছি এবং তাদের মাধ্যমে আরো অন্যদের মাধ্যমে সবাই জানাচ্ছি, সম্পর্কজনিত সমস্যা বিশেষ করে স্বামী সম্পর্কজনিত সমস্যা সেটা যদি গণগণ হয়, লাগাতার হয়, অনেকদিন ধরে টিকে থাকে, সেটার জন্য কিন্তু প্রফেশনাল সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট তাদের কাছে যদি যাওয়া হয়, তাহলে এই যে তাদের মারামারির কারণে সন্তানদের উপর যে কি প্রভাব পড়ে খারাপ হবে সেটাকে পারছে সন্তানদের মানসিক বিকাশ খুব ভালো করে হতে পারছে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সকলকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা আমাদের অনুষ্ঠান শেষ করবার আগে বেশ কিছু কমেন্টস আপনারা ফেসবুকে করেছেন সেটা একটু পড়ে শোনাতে চাই। রনি লিখেছে, ভাইয়া মানুষের শৈশবটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই সময় যদি সঠিকভাবে পরিবেশ এবং পরিচর্যা না পাওয়া যায় তাহলে সে বিপথে চলে যায়, আজকের গল্পটি সেটাই প্রমাণ করেছে। সুমনা লিখেছে, আমাদের পরিবারগুলো কেন যে সন্তানদের কথা ভাবে না বুঝি না, আসলে মা বাবা হওয়ার জন্য অনেকটা ম্যাচিউরিটির দরকার হয় এবং সেটা না আসলে কারোরই মা বাবা হওয়া উচিত নয়, এতে করে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। রব্বি লিখেছে, ভাইয়া সমাজ থেকে কি সভ্যতা ব্যাপারটা উঠে যাচ্ছে, একটা বড় ধরনের একটা প্রশ্নবোধক চিহ্ন। আমি ঠিক জানি না আজকের এই গল্পটি শোনার পরে কেন আপনার ভিতরে এই ধরনের বোধ কাজ করেছে। তারপরে আপনাকে ধন্যবাদ আপনার উপলব্ধির জন্য এবং একসাথে ধন্যবাদ যারা এখানে বিভিন্ন রকমের কমেন্টস লিখেছেন, যারা আজকে প্রতীকের গল্প শুনে সংশোধন হয়েছেন, এরকম অনেক কমেন্টস করেছেন আজকে ফেসবুকে। বেশ কয়েকটি দেখলাম আমরা, বাবা মা তারা অনুষ্ঠানটি শোনার পরে বলেছেন যে গন্ডগোল আর যাই হোক না কেন সন্তানের সামনে করতে চাই না। ওকে, প্রিয় শ্রোতা, এরকম কমেন্টস, এরকম উপলব্ধি আমাদেরকে আপনি চাইলে আমাদেরকে মেইল করে জানাতে পারেন, চিঠি পাঠিয়ে জানাতে পারেন। যারা এই অনুষ্ঠানে আসতে পারেন না, ছদ্মনাম লিখে নিজের জীবনের ভুলগুলো, অপ্রিয় সত্যগুলো স্বীকার করতে পারেন, সেক্ষেত্রে আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা হচ্ছে যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2, ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। এছাড়া যারা আমাকে মেইল করতে চান, আমার পার্সোনাল ওয়েবসাইটের মাধ্যমে মেইল করতে পারেন, www.rj-kebria.com, অর্থাৎ rjkebria.com। ওকে, অনুষ্ঠান শেষ করবার আগে মঞ্জুরের কাছ থেকে আমরা শুনবো কে এই সপ্তাহে আমাদেরকে মেইল পাঠিয়েছে, কি লিখেছে সেই মেইল কিংবা চিঠিতে।
রয়্যাল টাইগার ডুইং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি মঈন, আমি খুব স্পিডে সাইকেল চালাতে পছন্দ করি। বেশ কিছুদিন আগে সন্ধ্যার সময় সাইকেল চালাতে চালাতে একটি 8-9 বছরের শিশুকে ধাক্কা মারি এবং সে পড়ে যায়, কিন্তু আমি সাইকেল না থামিয়ে ওখান থেকে পালিয়ে যাই। আমি জানি না শিশুটির কি পরিমাণ ক্ষতি হয়েছিল। আমি ওই ঘটনার জন্য খুবই অনুতপ্ত এবং ক্ষমা চাচ্ছি সবার কাছে।
Royal Tiger Drink presents Jaha Bolibo, Sapto Bolibo, Recharge Yourself.
অনেক অনেক ধন্যবাদ যিনি মেইল কিংবা চিঠি পাঠিয়েছেন। আপনার উপলব্ধি লাখো মানুষের উপলব্ধি হোক, একজনের ভুল থেকে হাজার জন শিক্ষা নিক, তাহলেই সমাজ সুন্দর হবে। একটা পরিবার সুন্দর হলে একটা কমিউনিটি সুন্দর হবে, একটা কমিউনিটি সুন্দর হলে একটা সমাজ সুন্দর হবে, একটা সমাজ সুন্দর হলে একটা দেশ সুন্দর হবে। এই স্বপ্ন নিয়ে আজকের মতো শেষ করছি। যাহা বলিব সত্য বলিব থেকে আর জে কিবরিয়া এবং তার টিমের পক্ষ থেকে শুভরাত্রি।